exclusively on FusionBD.com.
শুরু ভূত এফএম হরর ক্লাব সৃষ্টি আছে আপনার সাথে এই মুহূর্তে এবং তাছাড়া দুইটা পর্যন্ত ভূত এফএম হরর ক্লাবের আজকের এপিসোডটা খুবই স্পেশাল এপিসোড। তো আমাদের এই ভূত এফএম হরর ক্লাব শুরু হওয়ার পর ভূতিকায় মোট 66টা গল্প শেষ হওয়ার পরে 68 নম্বর গল্পে এসে আমরা শুরু করেছিলাম প্রথম হরর সিরিজ ব্রাম স্টোকার্স ড্রাকুলা রকি ভাসানের অনুবাদে। তো সেই ব্রাম স্টোকার্স ড্রাকুলা সিজন ওয়ান আজকে শেষ হয়ে যাচ্ছে, আজকে সিজন ওয়ানের লাস্ট এপিসোড। এবং সেই সাথে সাথে হ্যালোইন যেহেতু চলছে, আজকের এপিসোডটা সেজন্য আর একটু স্পেশাল করার জন্য আমরা বেশ কয়েকটা গল্প রেখেছি ফার্স্ট ইয়ার এবং লাস্ট ইয়ারে। খুব সুন্দর সুন্দর কয়েকটা গল্প আছে, বিদেশি গল্প আছে। তো আজকের এপিসোডটা খুবই চমৎকার কাটবে এবং যেহেতু ফার্স্ট হরর সিরিজ আমাদের এবং সেটা ড্রাকুলা সিজন ওয়ান যেহেতু শেষ হচ্ছে, সেজন্য এমনিতেও আজকের এপিসোডটা অনেক বেশি স্পেশাল। তো স্পেশাল এপিসোড শুরু করছি যথারীতি গ্যামন ফোনের নিউটাল ট্রিপ্লোতে তিনটা দারুণ গান শুনে, তারপর আমরা আমাদের স্টোরিতে চলে যাবো। আজকে আমাদের সাথে দুটি হরর ক্লাবের দুজন মেম্বার আছেন, তাদের সাথে আড্ডা হবে, কথা হবে, আমার অনেক কিছু হবে। সো পুরোটা সময় আশা করি খুব এক্সাইটিং কাটবে, আশা করি পুরোটা সময় সাথেই থাকবেন। শুনে দেখুন একটু ফুটে গেটে ফ্যাম একটু ফুটবে মুক্ত বাতাসে উঠছেন। শুরু হয়ে গেছে ভূত এফএম হরর ক্লাব, চুরি করে এখন সময় 11:21 অর্থাৎ ফার্স্ট আওয়ারের 1/3 পার হয়ে গেছে। তো যাই হোক, বাকি 2/3 আপনার জন্য খুবই এনজয়িং হবে, এক্সাইটিং হবে, এটা নিশ্চিত করতে পারি। তো আমার সাথে আজকে কারা কারা আছে তাদের সাথে একটু পরিচিত হয়ে নিই। আপনারা মানে আগে থেকে যারা রেগুলার ভূত এফএম হরর ক্লাব শোনেন তাদের কাছে খুবই পরিচিত দুটি নাম।
আমি ইমতিয়াজ, এসেছি ভূতের গলি থেকে।
ওকে, এবং আর আমি রূপ বাসাপুর থেকে। আচ্ছা, তো ভূতের গলিটা কোন এলাকায় জানো? আমি ভুলেছি আর কি।
মানে ভূতের গলিটা হচ্ছে যে বাংলা মোটরের পাশে, ঠিক আছে, ধানমন্ডির কাছে।
ঢাকা শহরে তো অনেকগুলো ভূতের গলি আছে, বোধ হয়
ঢাকা শহরে অনেকগুলো আছে নাকি আমার জানা নেই। আসলে নামে ভূতের গলি চেয়ে ভৌতিক ভূতের গলি বলেন তাহলে অনেকগুলো আছে।
মানে আসল নকলের ব্যাপার আছে।
হ্যাঁ, আসল নকলের একটা ব্যাপার আছে।
আপনি আপনি তো নকলটাতেই থাকেন, মানে নামে ভূতের গলি, কিন্তু
নামে ভূতের গলি কিন্তু আসলে তো এটা ভৌতিক না।
তো আজকে ভূত এফএম হরর ক্লাব খুবই স্পেশাল একটা এপিসোড আমার জন্য, এবং যারা ভূত এফএম হরর ক্লাব শোনে রেগুলার এবং যাদের ভালোবাসার শো এটা, তাদের কাছে অবশ্যই ইম্পর্টেন্ট। তো সেই কথা কেন ইম্পর্টেন্ট সে কথা যাওয়ার আগে একটু যা ছোট করে যদি জানতে চাই যে লাস্ট কবে কোন গল্পের বই পড়েছেন পিয়াল?
আমার কাছ থেকে শুনছে? আচ্ছা, আমার লাস্ট গল্পের পড়া হচ্ছিল আসলে ইন্টার যে উপন্যাসটা ছিল বদ্ধ নদীর মাঝি।
হ্যাঁ, ওই
আমার লাস্ট।
তার আগে কি গল্পের বই পড়া হতো?
তার আগে কমিক্স পড়া হতো আসলে।
কমিক্স, ওকে। ইন্টিয়াজ?
আমার লাস্ট 6 মান্থ হবে আমি পড়েছিলাম শওকত আলীর লেখা উত্তরের ক্ষেত একটা বই। তো এটা নিয়ে একটা চলচ্চিত্র হয়েছিল আমাদের, শ্রদ্ধে হচ্ছে মান্না আমাদের অভিনয় করেছিল, শ্রদ্ধে চম্পা ছিল। তো বইটা পড়ে অনেক বেশি ভালো লেগেছে। আসলে আমি মুভিটা দেখিনি, তো বইটা পড়ে দেন মুভিটা দেখেছিলাম। তো মুভিটা দেখে বই পড়ার পরে আসলে খুব একটা মজা পাওয়া যায়, বইটা খুবই ভালো ছিল।
ওকে, তো মানে এখনো তার মানে ইমতিয়াজের বই পড়ার অভ্যাসটা আছে?
হ্যাঁ, মোটামুটি মাঝে মাঝে যখন সময় পাই চেষ্টা করি।
সেটাই আসলে, যেমন রূপের ক্ষেত্রে তার লাস্টে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার সময়, সেটা বোধ হয় অনেক বছর আগে। কত বছর আগে সেটা জিজ্ঞেস করি তাহলে বয়সটা জেনে যাওয়া মানুষজন, সেটা আমার মনে হয় এক্সপোজ করতে চাই না। যাই হোক, সেই বই পড়ার অভ্যাসটা আসলে এটাই আসলে বোঝানোর জন্য প্রশ্নটা করা ছিল যে আমাদের অনেকের আসলে সেই বই পড়ার অভ্যাসটা অনেক হারিয়ে গেছে বা অনেকেরই নেই। আমি নিজেও এখন বই এখন অবশ্য অনেক বই পড়া হয়, যেহেতু একটা শুরুই করছি যেটা ফিকশন বেসড, অনেক অনেক বই পড়তে হয়। বাট আমার আসলে পেশাগত বই পড়ার প্রয়োজনীয়তা আসার আগে আমারও আসলে খুব কষ্টকর মনে করতে হবে লাস্ট কবে বই পড়েছিলাম। বাট একটা সময় অবশ্যই বই পড়ার খুব অভ্যাস ছিল, বা মানে কি বলা যায় বদ অভ্যাসটা অভ্যাস যাই হোক না কেন, নেশার মতো ছিল। তো এই সময়টাতে আসলে অনেকেই হয়তো বই পড়েন না, কিন্তু আমি এই যে ভূত এফএম হরর ক্লাব করতে করতে এত এত বইয়ের সন্ধান পাচ্ছি এবং এত এত চমৎকার চমৎকার সব গল্প আছে। যেমন আজকে আমরা একটু এখন যে গল্পটা পড়বো সেই গল্পটা এরকম একটা অনেক আগে বিদেশি লেখকদের গল্প থেকে
বাচ্চারা, এরকম একটা বই সংকলন থেকে আর কি নেওয়া হয়েছে গল্পটা। অভিশপ্ত ভাই এ ই ডি স্মিথ এর লেখা গল্প। তো এরকম প্রচুর বই বের হতো এবং মানুষজন প্রচুর পরিমাণে বই পড়ত। কোন একজন বিখ্যাত দার্শনিক বা এরকম কেউ একজন বলেছিলেন যে কারো কোন একটা পরিবারের মানসিক অবস্থা বা চেতনাগত অবস্থাটা কতটুকু ভালো সেটা বোঝার জন্য দেখতে হবে যে তার টেলিভিশনের থেকে তার বুকশেলফটা বড় না ছোট, সেটার উপর ডিপেন্ড করে মাপা যাবে যে তাদের শিক্ষার ব্যাপারটা আসলে কেমন। তো যাই হোক, বই পড়ার অভ্যাসটা আসলে খুবই প্রয়োজনীয় এবং এরকম সুন্দর সুন্দর গল্প আসলে বই থেকেই আমরা নিই এবং যারা প্রত্যেকটা হরর ক্লাব রেগুলার শোনেন তারা অবশ্যই বুঝতেই পারছেন যে এত সুন্দর সুন্দর গল্পগুলো আমরা পেয়েছি। তো বই পড়ার অভ্যাসটা এটা খুবই প্রয়োজনীয় একটা অভ্যাস এবং এখন এই সময় কিন্তু প্রচুর নতুন নতুন লেখক আছেন, তারা অক্লান্ত পরিশ্রমে লিখেই যাচ্ছেন। তো যদি হয়তো বা আসলে
কমে গেছে। আমার একটা কথা মনে আছে, বই পড়ার কথা শুনে মনে হলো যে আমি আমার এক ফ্রেন্ড ছিল যে আমাদের বাসা থেকে মিনিমাম 1 ঘন্টার মতো লাগতো হেঁটে যেতে। তো আমরা হেঁটে যেতাম শুক্রবারে 3টার পরে বেরোয়ে, একটা লাইব্রেরি ছিল সরকারি গ্রন্থাগার, বই পড়ার জন্য ওখানে যেতাম, 1 ঘন্টা বই পড়তাম, আবার 1 ঘন্টা হেঁটে বাসায় আসতাম। মানে আগে এরকম একটা নেশা ছিল,
2 ঘন্টা পরিশ্রম করে 1 ঘন্টা বই পড়া। এই স্মৃতিগুলো অবশ্য অনেক বেশি দামি। তবে ইতিহাস থেকে মানুষ শিক্ষা নেয় না, এটা নাকি ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা। তো ইতিহাসের 1 ঘন্টা পরিশ্রম করে 1 ঘন্টায় আবার ফেরা, এই কথা ইতিহাসে লেখা থাকবে না, কাজে শিক্ষা হিসেবে নেই। কষ্ট করে হলো না, আসলে খুব একটা কষ্ট করতে হয় না, তো বই পড়তে গিয়ে যাচ্ছে চোখের সামনে মেরে চলে। আর এখন তো ইবুক টিবুক থেকে শুরু অনেক ধরনের অনেক আপনার হাতে ডিভাইসে আপনি বই পড়তে পারছেন, আপনার হাতে ডিভাইসে আপনি যা খুশি লিখে ফেলতে পারছেন, অনেক কিছু সহজ হয়ে গেছে। কিন্তু যতই সহজ হয়ে যায় কিন্তু তারপর কিছু কিছু অভ্যাস থাকে, সহজ হয়ে যাওয়ার পর সেগুলো আবার দুষ্প্রাপ পড়ে যায়। বই পড়ার অভ্যাসটা এরকম একটা যে অনেক সহজ হয়ে গেছে এবং বই পড়া, আমার চাইলেই আমি আমার মোবাইলেও বই পড়তে পারছি, কিন্তু তারপর মনে হয় না পাঠক হয়ে পারছে। তো ভূতের ফ্রম হরর ক্লাব সেই জায়গায় কিছুটা হলেও যদি ভূমিকা রাখতে পারে সেটা হলো ভূতের ফ্রম হরর ক্লাব একটা সার্থকতা। এবং বাংলাদেশের রেডিও ইন্ডাস্ট্রিতে আমার জানা নেই কখনো কোনো সিরিজ বের হয়েছিল কিনা বা হরর সিরিজ কখনো বের হয়েছিল কিনা। তো যদ্দূর জানি ভূতের ফ্রম হরর ক্লাবের এই ভূতিকা হরর সিরিজ যেটা ব্রাম স্টোকারস ড্রাকুলা, এটা প্রথম হরর সিরিজ হওয়ার কথা। তো যদি আমার ইনফরমেশন কোনো ভুল থেকে থাকে তবে অবশ্যই আপনারা জানাবেন। তো এই হরর সিরিজ শুরু করার আগে বেশ বড় একটা চ্যালেঞ্জ ছিল আসলে, যে এরকম একটা হরর সিরিজ শুরু করতে পারবো কিনা বা মানুষ 1 সপ্তাহ অপেক্ষা করে পরের পর্ব শোনার জন্য সেই লিসনার থাকবে কিনা। বাট আসলে আমি খুবই মানে খুশি এবং মানে খুব সাকসেসফুলি আমরা একটা সিজন ড্রাকুলার ফার্স্ট সিজনটা আজকে শেষ করতে যাচ্ছি। এবং এই পুরো সময়টা জুড়ে যারা শুনেছেন, শুনে শুনে উৎসাহ দিয়েছেন, বিভিন্ন সময় সমালোচনা করেছেন যাতে করে আমরা আরো ভালো করতে পারি, তাদের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। এবং যারা বিভিন্ন সময় ভয়েস দিয়েছে আমাদের বিভিন্ন চরিত্রে, আমি ছাড়াও টুকটুক লিসা ওয়েস্টেন্ডের ভয়েস দিয়েছে, আর যে সারা আছে মিনামুরের ভয়েস দিয়েছে এবং মিনামুরের ডায়েরি গুলো সেই পড়েছে। তো অনেকেরই অক্লান্ত পরিশ্রম ছিল, শারদ ছিলেন বিভিন্ন সময় তিনি ভয়েস দিয়েছেন, চিন্তু ভাইয়ের কথা না বললেই না, পুরো সিরিজটা বা আমাদের প্রতিকার যতগুলো প্রোডাকশন যায় সবগুলোর মিউজিক তার করা, বাংলাদেশের ওয়ান অফ দ্য রিনাউন্ড মিউজিক কম্পোজার চিন্তু ভাই, অনেক সিনিয়র সিটিজেন এসে তো তার ভয়েসও আপনারা শোনেন। প্রতিকাতে যে ভয়েসটা যায় সেটাও সেই গুরুবম্পির ভয়েসটা, সেটাও তার ঠিক ভূতে ফ্যামেরও অনেক কিছুতেই তার ভয়েস ব্যবহার করা হয়েছে এবং তার মানে নামের থেকে তার ভয়েস অনেক বেশি জনপ্রিয় যারা শোনেন আমাদেরকে। তো খুব সফলতার সাথে আসলে আমরা একটা হল সিরিজ শুরু করে সিজন 1 শেষ করতে পেরেছি। আপনাদের কেমন লেগেছে এখন পর্যন্ত, কেমন লাগছে সেটা আমাদেরকে জানিয়ে দিতে পারবেন ভূতেশম হরর ক্লাবের পোস্টটা যেখানে আছে facebook.com/radiofoodty এই ঠিকানায়, অথচ রেডিও ফুডটি অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজে গিয়ে আপনি ভূতেশম হরর ক্লাবের পোস্টের নিচে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার ভালো লাগার কথাগুলো। নেক্সটে কিন্তু অবশ্যই ড্রাকুলা সিরিজ শেষ হওয়ার পর পরই আমরা আরও একটা হল সিরিজ শুরু করব, তবে সেটা কি সেটা এখনো জানিয়ে দিচ্ছি না। অনেকগুলো মানে উপন্যাস নিয়ে, অনেকগুলো নোভেল নিয়ে, অনেকগুলো গল্প নিয়ে আমরা কাজ করছি, যে কোনো একটা শুরু হয়ে যাবে, খুব রিসেন্টলি শুরু হয়ে যাবে ভূতের ফ্রম হরর ক্লাবের নতুন আরও একটা হরর সিরিজ। এবং অবশ্যই সিজন 2 আসবে, ট্রাকুলার সিজন 2 অবশ্যই আসবে, সেটা কবে আসবে এখানে বলে দিচ্ছি না, সেটাও সামনে সময় বলে দেবে আসলে কবে আসতে পারে। তো হ্যালোইন চলছে এবং মানে সারা বিশ্বে বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে হ্যালোইনের তো অনেক জনপ্রিয়তা, আমরা এই হরর এন্টারটেইনমেন্টের ক্ষেত্রে হ্যালোইনের একটা প্রভাব পড়ে যায়। তো হ্যালোইন উপলক্ষে আজকের এপিসোডটাকে একটু স্পেশাল করার চেষ্টা করা হয়েছে, গল্পে গল্পে আজকে হরর ক্লাব কেটে যাবে। শুরুতে একটা বিদেশি গল্প যেটা নামটা বলে গেছে অভিশপ্ত বাড়ি, এই ইডি স্মিথের এই গল্পটা দিয়ে আজকে আমরা শুরু করবো। অ্যান্ড দেন লাস্ট আওয়ারে একটা গল্প থাকছে, সেই গল্পটা কি লাস্ট আওয়ারে গেলেই আমরা জানবো। এছাড়া ভগবতের প্রতিকার সিরিজ যেটা ট্রাকুলার এপিসোড এইট অর্থাৎ ফার্স্ট সিজনের লাস্ট এপিসোড আজকে। আমরা তো এখন চলে যাব আমরা আমাদের আজকের যে প্রথম গল্পটা, যেটা এইডি স্মিথের গল্প অভিশব্দ পাই, সেই গল্পটা। আমি বেশ ভালো করেই জানি অস্ত্রের অন্য লোকেরা আমাকে অদ্ভুত এক জীব মনে করে। যদিও একজন লোক যে অধ্যয়নশীল স্বভাব বিশিষ্ট, যে গোলমাল পছন্দ করে না এবং যে নির্বোধের সঙ্গই বেছে নেয়, আরো বিশেষ করে দৃষ্টির অভাব হেতু যে মোটা কাঁচের চশমা পরে, সে ভুল বুঝে থাকবে সবসময় নিচু মনা লোকদের কাছে। সাধারণ মানে সাধারণভাবে আমার বন্ধুদের মতামতের জন্য যে অবজ্ঞা পাওয়া উচিত তাই দিয়ে থাকে, কিন্তু আমি ভাবতে শুরু করেছি যে তাদের অভিমতের পেছনে হয়তো কিছু থাকতে পারে এই বিশেষ মুহূর্তে। যদিও আমি মেনে নিতে পারি না এই বিচিত্র পক্ষী বিশেষেও ব্যাপারটা, তবে নিঃসন্দেহে আমি একটা প্রথম শ্রেণীর বোকা লোক। তা না হলে আমি ছুটিটা উপভোগ করতে পারতাম দিব্যি আরামে সকলের সঙ্গে মিলেমিশে, ভাঁড়ের গান শুনে অথবা সমুদ্রের ধারে বিশ্রাম নিয়ে দিন কাটাতাম। তার পরিবর্তে ফ্রান্সের এক নাম না জানা জায়গায় বোকার মতো সাইকেলে ঘুরে বেড়াবার মতলব করেছে। বৃষ্টিতে পুরো দস্তুর ভিজে ক্ষুধার্ত ও দিশেহারা হয়ে মাল বোঝাই সাইকেল ঠেলতে ঠেলতে ঘুরে বেড়াচ্ছি এক অচেনা দেশে অপরিচিতের মতো। অনেক মাইল দূরে সরে গেছি ঝড়ের বেগে। আমি নির্দিষ্ট পথ থেকে বোলচেসের এক জনশূন্য রাস্তা দিয়ে প্রায় 2 ঘন্টা ধরে প্রবল বৃষ্টি মাথায় করে অনেক কষ্টে চলেছে। কোথাও চোখে পড়েনি জীবন্ত মানুষ অথবা মানুষের অবস্থান। অবশেষে অনেকক্ষণ পর একটা মোড় ঘুরতেই সামনে একটা বাড়ির ছাদের অংশ এবং চিমনি চোখে পড়ল। বাড়িটা অবস্থিত রাস্তা ছেড়ে একটু ভেতরে একটা কাছের ছাড়ের আড়ালে নির্জন জনশূন্য পরিবেশে, এমনকি সেখানে আকর্ষণ করার মতো কিছুই নেই। তবু ওই বন্য পরিবেশের মধ্যেও বাড়িটা স্বাগত জানাবার পক্ষে যথেষ্ট। সাময়িক আশ্রয় পাবার আশায় এবং কিছু খাবার প্রয়োজনেও আমি সেই দিকে তাড়াতাড়ি চলতে লাগলাম। এক শোচনীয় হতাশার সম্মুখীন হলাম 200 গজ যাবার পর, তবে বাড়ির গেটের সামনে এসে হাজির হয়ে ছাদহীন দারোয়ানের ঘর, পুরনো ক্ষয়প্রাপ্ত লোহার গেট দুটো কবজার ওপর ভর করে ঝুলছে। সামনের পায়ে চলার পথটা ঝোপঝাড়ে ভর্তি, এখানে কেউ থাকে না এই সব কিছু ইঙ্গিত দিচ্ছে। মন থেকে সব ভাবনা চিন্তা ছেড়ে ফেলে এই বলে চাঙ্গা করে তুলতে লাগলাম যে এমন দুর্যোগময় অবস্থার মধ্যে এই পরিত্যক্ত বাড়িটা অবজ্ঞা করা ঠিক নয়। আমার ভিজে পোশাক নিংড়োতে পারবো আর ভাঙা সাইকেলটাও মেরামত করে নিতে পারবো কোনো ঢাকা এক আস্তানায় দাঁড়াতে পারলে। তাই আর সময় নষ্ট না করে সাইকেল নিয়ে বারান্দার নিচে দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। সেটা মনে হলো একটা পুরনো জমিদার বাড়ি। লতা গুল্ম বাড়িটার দেওয়াল ঠেকে ফেলেছে, দরজার পাশে দুধারে খোদাই করা পাথরের বংশমর্যাদার নিদর্শন। বোঝাই যাচ্ছে উঁচু দরের লোক বাস করতো এখানে কোনো এক সময়। ঝুলে ভর্তি জানলাগুলো প্রায় সব বন্ধ, বোধ হচ্ছে বহুদিন কেউ বাস করেনি এখানে। চেষ্টা করলাম দরজাটা খুলবার, কি আশ্চর্য, দরজা খোলা পাল্লাটা ক্যাঁচ ক্যাঁচ শব্দে থাক হয়ে গেল আর কাঁধেরও একটু ধাক্কা লাগতেই। সামনে বড় হল ঘর, অস্পষ্ট আলোর ভেতর ঢুকলাম, একটা ভ্যাপসা গন্ধ নাকে এল। কয়েক মুহূর্ত দাঁড়িয়ে চোখ বোলালাম। একটা পুরনো খালি বাড়িতে ঢুকলে যেমন গা ছমছম করে, আমার তেমনি একটু ভয় ভয় করছিল। আমার সামনে একটা চওড়া সিঁড়ি, তার ঠিক ওপরে লম্বা মতো জানালা, কাঁচগুলো মাকড়সার জালে আর ময়লায় ভর্তি, একটু আলো দেখা যাচ্ছে না। সিঁড়ি দিয়ে উঠে সামনেই যে ঘরটা দেখা গেল তার দরজাটা ঠেলে খুলে ফেললাম। সাজানো গোছানো ঘরটা বেশ বড়। এটাই প্রধান ঘর বলে মনে হলো, যদিও বহুদিন অযত্ন ও অব্যবহারে শোচনীয় অবস্থা। কারুকার্য করা কার্নিশ ভেঙে গেছে, ঘরের ছাদের এক কোণের চুনাবালি একেবারে খসে গেছে, 18 শতাব্দীর সবুজ ছাতা ধরেছে 18 শতাব্দীর আসবাবপত্রগুলোয়। ছেঁড়া পর্দা কার্পেটের প্রায় অর্ধেকটাই কমলা রঙের ছাতা গজে উঠেছে। আমার মাথায় একটা বুদ্ধি এলো ফায়ারপ্লেসটা দেখে। জ্বালানি কিছু পেলে আগুন জ্বালিয়ে গরম চা করতে পারি আর ভিজে পোশাক শুকিয়ে নিতে পারি। শুকনো ডালপালা পাওয়া গেল বাইরে একটু খুঁজতেই, কিছু ডালপালা নিয়ে আসা আবার বাড়িতে ঢুকে চটপট সিঁড়ি দিয়ে উঠলাম। কিন্তু কেন জানি না হঠাৎ থমকে গেলাম ঘরটার চৌকাঠে দাঁড়িয়ে। তাদের ইচ্ছায় পা দুটো যেন আমাকে আর টেনে নিয়ে যাইতে চাইল না, কিছু যেন আমাকে ঘরের বাইরে যাবার জন্য প্ররোচিত করছে। ডালপালা আবার পায়ের কাছে নামিয়ে রেখে কিছুটা অনিশ্চিত ভাবে দরজায় দাঁড়িয়ে রইলাম। সেই পরিবেশের মধ্যে আমি অজানা বিপদের গন্ধ উপলব্ধি করতে লাগলাম। এ জায়গা ছেড়ে যাবার সময় সব যেমন ছিল তেমনই আছে, তবু আমার বোধ হচ্ছে আমার স্বল্পকালের অনুপস্থিতিতে অশুভ কিছুই এই ঘরে ঢুকেছিল, আবার বেরিয়ে গেছে। আমি ভীতু বা কুসংস্কার জন্য লোক নই। কিছুক্ষণ পরে আমি ডালপালা তুলে নিয়ে সিঁড়ির দিকে ফিরে গেলাম। আসলে আমি এই কাজ করিনি কোনো ভয় পেয়ে। আমি চিন্তা করলাম সদর দরজার কাছাকাছি থাকলে এবং নিচে কোনো ঘরে আগুন জ্বালালে হয়তো আমি বেশি স্বস্তি পাব। তা আমি জানি, যদিও এটা একটা ডাহা মূর্খের কল্পনা, কিন্তু আচ্ছা যদি কিছু অদ্ভুত ঘটনাই ঘটল, ওই পথ দিয়ে পালিয়ে যাবার চেষ্টা করলাম। সিঁড়ির দ্বিতীয় ধাপে পা দিয়ে যেই খোলা সদর দরজার আলোর দিকে তাকিয়েছি, হঠাৎ একটা জিনিস নজরে পড়তেই চমকে উঠলাম। মনে হল কেউ যেন এই মাত্র ধুলোর ওপর দিয়ে থলে কিংবা ওই ধরনের কিছু সিঁড়ির মাঝখান দিয়ে উপরে টেনে তুলেছে। সিঁড়ির শেষ ধাপ থেকে লক্ষ্য করলাম সেই খসা লাগা দাগটা হল ঘর পেরিয়ে উল্টো দিকে দেওয়ালের কাছে গিয়ে শেষ হয়েছে। সেখানে দেওয়ালে আটকানো আলনায় একটা পুরনো পোকায় কাটা কোট ঝুলছে। দেখতে পেলাম অনেকগুলো দাগ ঘরের বিভিন্ন দিকে গেছে, কোনোটা দুদিকে দরজার কাছে গিয়ে শেষ হয়েছে, কোনো কোনোটা সিঁড়ির পাশ দিয়ে বাড়ির পিছন দিকে গেছে, কিন্তু সবগুলো একটা জায়গা থেকে উদ্ভূত, কোট ঝোলানো আলনা থেকে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে আর কোনো পায়ের চিহ্ন নেই আমার পায়ের দাগ ছাড়া। আবার আমাকে ঘিরে ধরল অস্থিরতা। মনে হচ্ছে বাড়িতে কেউ বাস করে না, অথচ পরিষ্কার বোঝা যাচ্ছে কেউ বা কিছু সম্পত্তি এখানে ছিল। কে অথবা কি অশান্ত অনুসন্ধানী প্রাণী যে ওই কোট থেকে অদ্ভুত দাগগুলো করেছে? কোনো পোকা ভবঘুরে, হয়তো মেয়ে যার পেছনে ঝুলে পড়া চাদরের খসড়া নিতে তার নিজের পায়ের দাগ মুছে গেছে? ভালো করে দেখলাম সেই পুরনো কোটটার কাছে গিয়ে। এটা একটা পুরনো ধাঁচের মিলিটারি ওভারকোট, তখনও দু একটা ময়লা ধরা রূপোর বোতাম লাগানো রয়েছে, স্বাক্ষর বহন করছে বহুদিন ব্যবহারের। যথেষ্ট সতর্কতার সঙ্গে আস্তে আস্তে আলনাটাকে ঘোরালাম। দেখলাম বাঁ কাঁধের ঠিক নিচে পনির মতো কোলাকার একটা গর্ত, তার চারধারের কাপড় পোড়া ও বিবর্ণ, মনে হয় যেন খুব কাছ থেকে পিস্তলের কুলি লেগে এমন হয়েছে। যদি এই গর্ত হয় পিস্তলের কুলিতে, নিশ্চয়ই এই কোটটা কোনো মৃত মানুষের গায়ে।
যদি এই গর্ত হয় পিস্তলের কুলিতে, নিশ্চয় এই গর্তটা কোনো মৃত মানুষের গায়ে। মনটা ভরে উঠল একটা বিরক্তিতে, কিন্তু স্থান দিলাম না বেশিক্ষণ। এটা একটা কল্পনাও হতে পারে না। তবে মনে হলো ইস্ত্রি কাপড়ের গন্ধ ছাড়াও যেন একটা পচা মাংস আর হাড়ের গন্ধ বেরোচ্ছে। কোন জন্তুর পচা গন্ধ মৃত, অথচ সন্দেহাতীত। বাতাসে তো আমি ঘ্রাণ নিতে পারছি, সেই সঙ্গে কিছু অবর্ণনীয় কিন্তু সত্য ষষ্ঠ ইন্দ্রিয়ের দ্বারা অনুভূত অতীতের কোন কলঙ্কিত ও লজ্জাজনক পাপকার্যে সমস্ত পরিবেশটা ঘিরে রয়েছে। নিজেকে শক্ত করে তুললাম। কি এমন আছে যা ভয় করতে হবে? কোন মনুষ্য লুণ্ঠনকারীদের ভয় পাই না, কারণ সবসময় আমার কাছে পিস্তল থাকে। আর ভূত, যদি সত্যিই কোনো অস্তিত্ব থাকে তবে দিনের বেলায় তারা খুলে বেড়ায় না। কাজ ছঞ্চল জায়গা এটা ঠিক, আমি তো আর এখানে রাত কাটাচ্ছি না। আমার অতি প্রয়োজনীয় গরম চা আর সাইকেল মেরামত না করে বৃথা অনেক কল্পনায় ভীত হয়ে আবার আমি বৃষ্টির তাণ্ডবের মধ্যে বাইরে বেরোচ্ছি না। সুতরাং আমার কাছে যে দরজাটা ছিল সেটা খুলে একটা ছোট ঘরে ঢুকলাম। একসময় এটা পড়ার ঘর হিসেবে ব্যবহার করা হতো বলে মনে হলো। দরজার উল্টো দিকে ফায়ারপ্লেস, তখনও ঝাঁঝরিতে শেষ কাঠের ছাই পড়ে রয়েছে। শুকনো ডাল সাজিয়ে নিলাম খোঁচানি দিয়ে ছাই পরিষ্কার করে, কিন্তু কাঠগুলো এমন স্যাঁতসেঁতে ছিল যে আমার অর্ধেক দেশলাই শেষ হয়ে গেল, তবু আগুন ধরল না, শুধু ধোঁয়া বেরোতে লাগল। ঘরের মধ্যে ধোঁয়ায় ভর্তি হয়ে গেল চিমনি দিয়ে এক দমকা বাতাস এসে। মেঝেতে হাঁটু আর হাত রেখে কাঠগুলোর কাছে মুখ নিয়ে গিয়ে মরিয়া হয়ে ফুঁ দিয়ে আগুন ধরাবার চেষ্টা করতে লাগলাম। এই বিরক্তিকর কাজের মধ্যে হঠাৎ একটা আওয়াজ শুনে চমকে উঠলাম। হল ঘর থেকে মনে হলো ধপ করে কে যেন মেঝেতে জামা ফেলল। পলকের মধ্যে উঠে দাঁড়িয়ে কিছু শুনবার চেষ্টা করলাম কান খাড়া করে, কোনো সাড়া শব্দ নেই। পা টিপে টিপে দরজার দিকে এগোতে লাগলাম অটোমেটিক পিস্তলটা নিয়ে হাতে নিয়ে। হল ঘরে কোথাও কিছু নেই, কিছু শুনতে পাওয়া যাচ্ছে না, কেবল বাইরে বৃষ্টির শব্দ। কিন্তু আশ্চর্যের ব্যাপার, সেই পুরনো কোটার ঠিক নিচে মেঝেতে ধুলো উঠছে। দূর একটা ইঁদুর। নিজের কাজে ফিরে গেলাম স্বগতোক্তি করে। পোড়া কাঠে আরো জোরে ফু দিয়ে খোঁচাখুঁচি করে আরো তেসলায় কাঠি জ্বালিয়ে আগুন জ্বালাবার চেষ্টা করতে লাগলাম। এর মধ্যেও আবার সেই অদ্ভুত শব্দ শুনতে পেলাম, খুব জোরে নয় অথচ পরিষ্কার ও নির্ভুল। আরেকবার হল ঘরে গেলাম, ঠিক একই জায়গায় একইভাবে ধুলো উঠতে দেখলাম। চোখে পড়ার মতো আর কিছু নেই, কিন্তু সেই ষষ্ঠ ইন্দ্রিয়ের আসন্ন বিপদের ইঙ্গিত আরো বেশি করে অনুভূত হল। এবার আমি বুঝতে পারলাম এই পুরনো খালি বাড়িতে আমি একা নই, কোনো অপবিত্র অদৃশ্য কিছু গুপ্তভাবে চলাফেরা স্পষ্টই উপলব্ধি করতে পারলাম। হ্যাঁ, আমার আর দরকার নেই এসব চিন্তার। আমি বোকা ফিত হতে পারি, কিন্তু এসব সহ্য করতে পারছি না। যা ঘটে ঘটুক আমার জিনিসপত্র নিয়ে চলে যাই, এই বলে শক্ত করে তুললাম নিজেকে। ঘরের মধ্যে ফিরে গিয়ে তাড়াহুড়ো করে হ্যাভার স্যাকারে ভেতরে জিনিসপত্র পুড়তে পুড়তে এক একবার ভয়ে ভয়ে দরজার দিকে তাকাতে তাকাতে লাগলাম। ধুলির মুখ বন্ধ করে দড়ির শেষ পাক দিয়েছি এমন সময় হলঘর থেকে খুব আস্তে চাপা হাসির শব্দ শুনতে পেলাম। তারপরে মৃত পায়ের শব্দ। ক্ষিপ্র গতিতে পিস্তলটা বার করে দরজার দিকে ফিরে ঘরের মাঝখানে চুপ করে দাঁড়িয়ে রইলাম। ঠান্ডা হয়ে আসছে দেহে রক্ত। দরজার ফাঁক দিয়ে দেখলাম একটা ছায়ার মতো কি যেন চলে গেল। তারপরে দরজা একটু কেঁচড় কেঁচড় শব্দ, আস্তে আস্তে দরজাটা খুলে গেল, ভেতরে ঢুকল সেই কোট। সেটা সোজা হয়ে দাঁড়ালো দরজার কোড়ায়, তারপর একটু এদিক ওদিক তুলতে লাগলো। অথচ লোক যেন কলারটা তুলে রেখেছে, যেটা হল ঘরে ঝুলতে দেখেছি। এটা এটা সেই কোট, পাথরের মূর্তির মতো। আমি দাঁড়িয়ে অনন্ত শূন্যের মধ্যে দৃষ্টি আমার দৌড় করায় প্রস্তুতির প্রতি নিবদ্ধ সোজা দাঁড়িয়ে রইলাম আতঙ্কগ্রস্ত হয়ে। সমস্ত দেহ অবশ হয়ে গেল সম্মোহিত মতো। পিস্তলটা মাটিতে পড়ে গেল অসার আঙুল থেকে। তবু তবু আমার মাথা ঠিক রইল। আমি জানতাম চরম অমঙ্গলের সান্নিধ্যে রয়েছি। দৌড় করায় নরক প্রসূত প্রস্তুতির যে অলৌকিক আভা বিচ্ছুরিত তার সংক্রামক। এর সামান্য স্পর্শ শুধুমাত্র যে আমার দেহের ধ্বংস তা নয়, আমার আত্মার অনন্ত নরক ভোগ। এখন সেটা ঘরের মধ্যে ঢুকছে। চলার গতি এক অবর্ণনীয়, অদ্ভুত ভাবে খালি হাত দুটো তুলছে, কোটের প্রান্ত মেঝেতে একেবারে পড়ছে, ঘর্ষণের দাগ হচ্ছে, আর সেই সঙ্গে ধুলো উঠছে। ধীরে ধীরে আমার দিকে এগোচ্ছে। আমার বিস্ফোরিত চোখ দুটো বস্তুটার উপর স্থির ভাবে নিবদ্ধ রেখে পায়ে পায়ে পিছু হতে লাগলাম। আড়ষ্ট অচেতন যন্ত্রের মতো চলতে চলতে একেবারে অগ্নিকুণ্ডের দেয়ালের পিঠ স্পর্শ করল। তার পেছনে যাবার জায়গা নেই। তখন সেটা আমার দিকে এগিয়ে আসছে মারাত্মক অশুভ উদ্দেশ্যে। উপরে উঠে আমার কলা ছোঁয়ার চেষ্টা করছে। শূন্য হাত দুটো কাঁপতে কাঁপতে মনে হলো পরমূর্তি সেগুলো আমাকে ধরে ফেললো। ভীতি ও আতঙ্কে বুঝতে পারলাম আমার সমস্ত বিচার বুদ্ধি লোপ পাবে। সেই মুহূর্তে একটা চিন্তা আমার মাথায় এলো। অনেকদিন আগে কোথায় যেন পড়েছিলাম, কি শুনেছিলাম, পবিত্র চিহ্নের ক্ষমতা অশুভ শক্তির বিরুদ্ধে প্রচন্ড প্রয়াসে ইচ্ছা শক্তিকে জাগরিত করে অসার আঙুল তুলে ক্রস চিহ্ন তৈরি করলাম। সেই মুহূর্তে পেছনে আমার অন্য হাতটা কিছু পাবার জন্য উত্তেজিত হয়ে হাতড়াচ্ছে। একটা ঠান্ডা শক্ত কোল কিছু সংস্পর্শে এলো। ভারী উনুন খোঁচানো হাতল, সেটা পুরনো। সেই ঠান্ডা লোহার স্পর্শ আমার বোধ শক্তিকে জাগিয়ে দিল। বিদ্যুতের গতিতে সেই ভারী খোঁচানিটা তুলে নিয়ে আমার সামনে আতঙ্কজনক বস্তুটিকে আঘাত করলাম। দেখো মুহূর্তে বস্তুটি পড়ে গেল এবং কোট ছাড়া আর কিছু নয়, আমার পায়ের কাছে জড়ো হয়ে রয়েছে। আমি দিব্যি করে বলেছি এক লাফে সেটা পার হয়ে ঘর থেকে ছুটে বেরিয়ে গেলাম। বস্তুটি আমার পেছনে হামাগুড়ি দিয়ে তাড়া করেছে। আর চোখে ফিরে দেখলাম সেই অভিশপ্ত বাড়ির বাইরে এসে যে দৌড় লাগালাম, জীবনে সেরকম কখনো দৌড়াইনি। একটা সরাইখানার দরজা অর্ধ চৈতন্যহীন অবস্থায় পড়ে যাওয়ার আগে পর্যন্ত আমার আর কিছুই মনে নেই। ঈশ্বরের দোহাই আমাকে মত দিন। টলতে টলতে ভেতরে ঢুকে পড়ি। একটা ছোট জনতা বিস্ময়ে আমাকে দেখছে। আমি যখন মগে মদ ঢালছি আমার কাহিনী বলতে চেষ্টা করলাম, আমি ভাঙা ভাঙা ফরাসি ভাষায়। তারা আমার দিকে তাকিয়ে আছে বিরহল দৃষ্টিতে। অবশেষে সহানুভূতির ভাব ফুটে উঠল সরাইখানার মালিকের মুখে। এও কি সম্ভব মশাই, ওই বাড়িতে ছিলেন? জুলিয়েট তাড়াতাড়ি আরেক বোতল মদ দাও মশাইকে। আমি একটা গল্প শুনি, পরে ওই মালিকের কাছে দেখি। যদিও বলার জন্য সে আগ্রহী ছিল, ওই পরিত্যক্ত বাড়িতে থাকত নেপোলিয়নের সৈন্যদলের একজন অবসরপ্রাপ্ত অফিসার। আফ্রিকান বংশজ ওই লোকটি আধা পাগল ছিল। গল্প শুনে মনে হয় লোকটি খুব খারাপ ছিল। নিশ্চয় মশাই খুব খারাপ লোক ওই লোকটি। সে তার স্ত্রীকে মেরে ফেলে, সমস্ত জীবন্ত প্রাণের ওপর, এমনকি লোকে বলে তার নিজের মেয়েদের ওপর নিদারুণ অত্যাচার করত। খুব বদনাম আছে পুরনো জমিদার বাড়িটা। এদেশের কোনো লোকই ওই বাড়িটার কাছে যাবে না আপনি যদি 1,000,000 ফ্রাও দেন। গৌড়ায় যা বলেছি। আমি জানি অফিসের লোকেরা আমার অদ্ভুত এক জীব মনে করে, তাই তাদের কাছে আমি গল্প করিনি। তবু এটা তাহা সত্যি, আমার নতুন সাইকেল ও জিনিসপত্র হয়তো এখনো পড়ে আছে ওই ভূত প্রেত অধ্যুষিত জমিদার বাড়ির হল ঘরে। রেখে দিতে পারে কেউ যদি ওগুলো সংগ্রহ করতে ইচ্ছুক হয়, তবে অনায়াসে ওই বস্তুগুলো রেখে দিতে পারে। একদম ঠিক এই সময়টাতে আপনি শুনছেন প্রতাপ মহাপাত, বলার কোনো প্রয়োজন হয় নেই, বুঝতে পারছেন কি চলছে। একটু আগে আমরা শুনলাম এডু স্মিথের স্টোরি অভিশপ্ত বাণী, মূল গল্পটার নাম জানি না, সেজন্য মাফ করবেন। আমার সাথে এই মুহূর্তে স্টুডিওতে আছে, যারা স্টুডিওতে বসে গল্প শুনেছে ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া, রূপ
ইমতিয়াজ,
কেমন লাগলো অভিশপ্ত বাণী?
আমি অনেকক্ষণ ধরে এই গল্পটা শুনছিলাম, কিছু কিছু জায়গায় মানে আমি চিন্তা মনে মনে চিন্তা করতেছিলাম আমার মতো করে যে আসলে কি হইতে পারে, মানে বই পড়লে যেরকম হয়, মানে গল্পটা শুনে আসলে আমার ওই রকম কিছুটা ফিল হয়েছে, আমি নিজে চিন্তা করতেছিলাম।
একদম ভিজুয়াল দেখা
যাচ্ছে, হ্যাঁ ভিজুয়াল, মানে বই পড়লে যেরকম ভিজুয়াল চিন্তা করে ওইরকম
আর কি, সেখানে মানুষজন কি বলছে, ভালো বলছে না খারাপ বলছে নাকি। আমাদের সাথে আছেন আরিয়ান জি, জিজ্ঞেস করছেন কেমন আছেন, কাকে জিজ্ঞেস করছেন? আমাকে? ভালো আছি না, আমার সাথে আরো দুজন মানুষ আছে, তো তারাও আশা করি ভালো আছে। সবাই খুব ভালো আছে। আতিকুর রহমান আতিক আছে আমাদের সাথে, নওগাঁ নিয়ামতপুর থেকে শুনছি, তিনি শুনছেন আরো ভয় পেতে চান, আরো 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 কত 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 ভয় পেতে চান। রাজনী আহমেদ রুমার আছেন আমাদের সাথে, রাজশাহী থেকে শুনছি, খুব ভালো লাগছে। আরিফুল ইসলাম আছেন, র্যাকেট খেলা বাদ দিয়ে হর ক্লাব শুনছেন, এটা কি বলবো, ভালো না খারাপ কি বলবো, যা খুবই আমার জন্য খুবই ভালো, বা আমরা হওয়ার পরে যারা আছি আমাদের ভালো লাগছে শুনে। তবে হ্যাঁ, শরীরটাকে ফিট রাখার খেলাধুলার কোন বিকল্প নেই, সময়মত খেলতে যাবে।
স্মৃতি মনে পড়ে গেল, অনেক স্মৃতি মনে পড়ে গেল
র্যাকেট খেলা দিয়ে
শীতের দিনে রাতের বেলা খেলা।
আসলে আসলে এটা তো একদম মানে নিয়ম, এবং ভার্সিটি লাইফের কথা যদি চিন্তা করা যায় যে হলের সামনে মানে
বিশাল এবং মাঠ ছিল, সেখানে জায়গা করে আমরা প্রতিবেশীদের সময় আয়োজন করতাম।
আমি খেলতে পারতাম না, কিন্তু আমি রেগুলার খেলা দেখতাম। যাই হোক, আমার সাথে আছেন রাতের আলো, টাঙ্গাইল জেলার মধুপুর থেকে। ক্লাব মেম্বারদের পাঠানো গল্প কেন পড়া হচ্ছে না, এরকম প্রশ্ন করেছেন। ওকে ঠিক আছে, ক্লাব মেম্বারদের গল্প আমরা পড়ি, লাস্ট এপিসোডেও আমরা পড়েছি ক্লাব থেকে যে গল্পগুলো এসেছে। তো আজকে আমরা প্রমিনেন্ট রাইটারদের স্টোরি রেখেছি, আজকে একটু স্পেশাল একটা এপিসোড, সেজন্য অবশ্যই আমরা ক্লাব মেম্বারদের যে গল্পগুলো তারা পাঠায় সেগুলো আমাদের কাছে স্পেশাল। এবং যেহেতু ওই প্রশ্নটা উঠেই গেল, নেক্সট এপিসোড আমি বলছি আমাদের ভূতিকার বাইরে যে গল্পগুলো থাকবে সব আপনাদের পাঠানো গল্প থেকে নেওয়া হবে। সো নেক্সট এপিসোডটা শুধু ক্লাব মেম্বারদের পাঠানো গল্পগুলো থেকে হবে। আশা করি আপনার মন একটু হলে ভালো হবে কথাটা শুনে, যদি মন ভালো হয়ে থাকে জানিয়ে দিন, আর মন খারাপের কথা জানিয়েছেন, ভালো হওয়ার কথা জানালে আমাদের ভালো লাগবে। এস এইচ ফাহিম আছেন আমাদের সাথে, জামালপুর থেকে শুনছেন রাতের আলো। রিফাত ইসলাম ঝিনাইদহ থেকে শুনছেন অ্যাঞ্জেল নিশাত, এই তিনিও একই প্রশ্ন করেছেন যে ক্লাব মেম্বারদের গল্প যেন পড়া হয়, অবশ্যই পড়া হবে। ক্লাবগুলো ছিনিয়ে যাবে কিনা, অবশ্যই ছিনিয়ে যাবেন না আপনারা। এই যে রূপ আছে এই মুহূর্তে আমার সাথে ফ্যান্টম হরর ক্লাব থেকে, তবে ফ্যান্টম হরর ক্লাবের সবাই তো খুব এনজয় করছে।
জি ভাই, প্রায় এখন মানে খুব এখানে আসার জন্য
আসার জন্য পাগল হয়ে থাকতে হবে না, মানে আমাদের হচ্ছে রেগুলার কিছু, আমরা যে স্টোরি কালেকশন বা আমরা চাচ্ছি যে মানুষজনের থেকে কিছু লেখার অভ্যাস করে তোলা বা পড়ার অভ্যাসটা করে তোলা, হরর ক্লাব সে কাজগুলো অবশ্যই করবেন। তো যাই হোক, আমরা আরো কয়েকটা কমেন্ট করে নিচ্ছি। তাহমিন আদোলন আছেন আমাদের সাথে, শুনছি আছেন পারভেজ সর্দার রোহান, সাথে আছি ভাই, এরপর আরো আছেন মেহেদি হাসান সানি, সজল আছেন আমাদের সাথে, স্টোরিটা ভালোই। আর আছেন কে ইনোসেন্ট বয় শফিক, ওকে, তিনি লিখেছেন যে ভাইয়া চুল গল্পটা শুনতে চাই। চুল গল্পটা অদৃশ বর্ধনের যদ্দুর মনে পড়ে, গল্পটা আমাদের পড়া হয়েছিল, ভূতিকাতে এসেছিল গল্পটা, খুবই সুন্দর একটা গল্প। দেখা যাক সামনে কোনো একটা এপিসোডে স্পেশাল কোনো অকেশনে আবার সেই গল্পটা চলে আসতে পারে। তবে ভালো করেছেন, এরকম কোনো গল্প যদি আবার শুনতে চান অবশ্যই আমাকে জানিয়ে দেবেন, সেই গল্পটা নাম টুকে রাখবো, তো পরবর্তীতে আবার সেটা রিপ্লে দেখা যদি করা যায় আর কি। সেজন্য গতকালকে কিন্তু হ্যালোইন স্পেশাল ভূত এফএম ছিল, আপনারা জানেন বার্গার কিং এ হ্যালোইন স্পেশাল ভূত এফএম হয়েছিল 11টা থেকে, সেই মানে শো চলাকালীন সময় একটা ছোটখাটো একটা দুর্ঘটনার মতো হয়েছিল, 17 মিনিটের মতো আর কি, তখন টেলিগ্রাস বন্ধ ছিল, পরবর্তীতে আবার শুরু হয়। রাসুল ভাই আজকে আসবেন আমাদের সাথে, তো তার কাছ থেকে আমরা আসলে আরো ডিটেলসে জানতে পারবো আসলে কি হয়েছিল। বাট থ্যাংকস টু গড যে কারো কোনো ইঞ্জুরি হয়নি, বড় ধরনের কোনো দুর্ঘটনা হয়নি। বাট আসলে ভূতেফেম চলার সময় এরকম একটা হঠাৎ করে একটা দুর্ঘটনা চমকে দিয়েছিল সবাইকে, এবং আমরা খুব মানে ভয় পেয়ে গিয়েছিলাম আসলে কি হচ্ছে না হচ্ছে সেটা জানা যায়।
আগুনের উৎপত্তিটা কোথেকে হয়েছিল
আসলে কোনো কিছু আসলে এই মুহূর্তে আমরা বলতে পারছি না, হয়তো আসলে ভাই আসলে হয়তো জানতে পারবো আরো স্পেসিফিক্যালি আসলে কি হয়েছিল। বাট এটুকুই আসলে অনেক ভালো লাগার মতো ব্যাপার যে কোনো ইঞ্জুরি হয়নি, এটাই সবচেয়ে বড় ব্যাপার এবং সবচেয়ে ভালো ব্যাপার। এবং শেষ পর্যন্ত ভূতেফেমের স্পেশাল এপিসোড হ্যালোইন উপলক্ষে সেটা সাকসেসফুল রান করে শেষ পর্যন্ত গিয়েছিল। আমাদের সাথে আরো আছেন, কে আছেন আমাদের সাথে আরো আছেন, জুবায়ের ওসমান ভাইয়া প্রতিকার জন্য অপেক্ষা করছি। আচ্ছা, তো অপেক্ষা যেহেতু করছেন, অপেক্ষার পালা আর না বাড়াই, ছোট্ট খুবই ছোট্ট একটা ব্রেক নিচ্ছি, ব্রেকের ঠিক সাথে সাথে আমি আবার ফিরে আসছি আমাদের আজকের ভূতিকা ড্রাকুলা সিজন 1 এপিসোড 8 অর্থাৎ লাস্ট এপিসোড একটু পরে আমি শুনবো। চলে এসে ব্রেকে ব্রেক ফিরে আসছি, শুধু দেখুন একটু ফুটিয়ে দিয়ে রেখে নেন 2 4 চলে এসছে আমরা স্টুডিও গুলোতে, সময় 12:11 ঠিক এই সময়টাতে আমার সাথেই আছে
রূপ ইমতিয়াজ,
রূপ এবং ইমতিয়াজ এবং সেই সাথে আপনারা যারা এখন শুনছেন, আমার মনে হচ্ছে আমি সবাই এই সময়টাতে যারা রেগুলার শোনেন তারা তো অবশ্যই টাইম টেবিলটা জানেন যে ভূতেফেম হরর ক্লাবের কোনটার পর কি হতে পারে, যদি কিছু কিছু বিষয় একটু চেঞ্জ করার চেষ্টা করি, তারপর মোটামুটি একটা তো ধারা সবসময় থাকে। এবং সবাই এই মুহূর্তে যারা রেগুলার লিসনার আছে তারা সবাই যেটার জন্য অপেক্ষা করছে সেটা হচ্ছে ভূতিকা। এবং ভূতিকা আজকের গল্প ব্রাম স্টোকার ড্র্যাকুলা সিজন 1 এপিসোড 8 অর্থাৎ ফার্স্ট সিজনের লাস্ট এপিসোড। তো আশা করি যারা শুনছেন তারা অপেক্ষায় আছেন, অপেক্ষার পালা শেষ হবে ঠিক এখনই। তবে তারপরও এরকম একটা ব্যাপার, একটা হরর সিরিজ স্টার্ট করে সেটা সিজনটা শেষ করতে পারলাম সাকসেসফুলি এবং সবার ভালোবাসায় সবার অনুপ্রেরণায়, এটা সেলিব্রেট করার একটা ব্যাপার আছে। মানে সেলিব্রেট বলতে খুব মানে আমার কোনো সেলিব্রেশন না, জাস্ট আমরা এখন এখানে স্টুডিওতে যারা আছি তাদেরই ভালো লাগার কথাগুলো একটু শেয়ার করি। রূপের ক্ষেত্রে
আমার জিনিসটা তো আরো বেশি স্পেশাল অ্যাকচুয়ালি, কারণ হচ্ছে ফার্স্ট এপিসোডে আমি ছিলাম, আবার আজকে
ও এক্স্যাক্টলি একদম প্রথম এপিসোডটা তো হ্যাঁ
আমি,
এটা আসলে কাকতাল
যদিও,
তারপর এটা আসলে খুব মজার একটা ব্যাপার। এই হরর সিরিজ শুরু হওয়ার পর ইমতিয়াজের কথা আজকে ফার্স্ট,
আমি যখন মানে শুনলাম যে একটা হরর সিরিজ শুরু হচ্ছে
হ্যাঁ
তখন দেখবো এক্সাইটেড ছিলাম যে এরকম কোন সিরিজ আমার জানা মতে আসলে অন্য কোনো রেডিওতে শুনিনি। তো যখন ফার্স্ট পর্বটা আমার কাছে ভালো লাগলো, দেন হচ্ছে যে আমি দু একটা বড় মিস করেছি কিন্তু মাঝে দু একটা শুনেছি, আমার কাছে মনে হয়েছে যে না ইট শুড বি কন্টিনিউ এন্ড ইট শুড বি বেটার নেক্সট টাইম মোর। আমার মনে হচ্ছে লাস্ট এপিসোডে আজকে আসছি, লাস্ট এপিসোডে আশা করি যে গল্পের এন্ডিংটার জন্য আমি আসলে
কারণ হচ্ছে এখন অনেক কিছু বাকি আছে যেটা আসলে সেকেন্ড সিজনে যখন যাবে তখন বোঝা যাবে। তবে তারপর দেখা যাক কি হয়
আসলে,
আর যারা আগেই শুনেছে পড়েছেন ড্রাকুলা তারা তো আসলে জানেনি, স্পয়লার অ্যালার্ট মানে কেউ স্পয়লার দেবেন না, যারা শুনছেন তাদের শোনার জন্য এবং এই শোনার আগ্রহটা থেকে আমরা অনুপ্রাণিত হয়ে আমরা আরো হরর সিরিজ নিয়ে আসবো সামনে এবং সেটা বলেছি কোনটা আসবে বেশ কয়েকটা আছে যে কয়েকটা থেকে আমরা একটা শুরু করবো, যে কোনো একটা কাজ শুরু করবো, এখনো ডিসিশন নিতে পারিনি নেক্সট কোন সিরিজটা শুরু হবে এবং তারপর অবশ্যই সিজন টু আসবে খুব তাড়াতাড়ি চলে আসবে। কথা না বাড়িয়ে আমরা বরঞ্চ চলে যাই আমাদের আজকের ভূতের পাওয়ার ক্লাবের আজকের ভূতিকা ব্যাম স্টোকার ড্র্যাকুলা সিজন ওয়ান এপিসোড এইট এবং স্পেশাল থ্যাঙ্কস অবশ্যই লক্ষ্মী বসরের প্রতি আমাদের সবারই প্রিয় লেখক তার অনুবাদের ব্যাম স্টোকার ড্র্যাকুলা সিরিজের অনুবাদ যেহেতু দাবি করা বহু বছর আগে এই অনুবাদটা করা হয়েছিল আজকে আবারও স্মরণ করছি তার কথা। এখনো তিনি আছেন, এখনো আমাদের জন্য লিখে যাচ্ছেন, তো তার জন্য অনেক অনেক ভালোবাসা চলে যাচ্ছে আজকে ভূতিকায়। ভূতিকা
ব্রাম স্টোকার্স ড্র্যাকুলা মিনা হাকারের ডায়েরি থেকে বুদাপেস্ট 24 আগস্ট। হামবুর্গ পর্যন্ত জলপথে এসে ট্রেন ধরে শেষ পর্যন্ত ভালোই ভালোই বুদাপেস্টে এসে পৌঁছেছি। বুদাপেস্ট হাসপাতালে পৌঁছে জোনাথনের অবস্থা দেখে দু চোখ ফেটে পানি বেরিয়ে আসছে আমার। সাংঘাতিক রোগা হয়ে গেছে জোনাথন, শুধু অপূর্ব সুন্দর চোখ দুটো আমার চেনা না থাকলে চিনতেই পারতাম না ওকে। ওর শরীর আর মনের উপর দিয়ে যে প্রচন্ড ঝড় বয়ে গেছে তা দেখলেই অনুমান করা যায়। অতীতের কোনো কিছুই এখন স্পষ্ট স্মরণ করতে পারে না সে। অভিজ্ঞ ডাক্তারদের মতে এখন ওকে জোর করে কিছু ভাবানোর চেষ্টা করলে ওর মস্তিষ্কের স্নায়ুতন্ত্রীতে প্রচন্ড প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে। হাসপাতালের নার্স সিস্টার আগাথাকে জোনাথনের মানসিক আঘাতের কারণ যতবার জিজ্ঞেস করেছি ততবারই বুকে ক্রুশ এঁকে চোখ বড় বড় করে বলেছেন কোনো কিছুর বিনিময়ে তা বলা তার পক্ষে সম্ভব নয়। সিস্টার আগাথার মতো মিষ্টি স্বভাবের মহিলার এই আচরণ যথেষ্ট বিস্ময়ের উদ্রেক করে। একসময় একলা পেয়ে ওই অবস্থার কারণ জিজ্ঞেস করলে একটা ছোট্ট খাতা আমার হাতে তুলে দিয়ে ম্লান কণ্ঠে জোনাথন বলল,
এটা পড়ে দেখো, অনেক অবিশ্বাস ও অদ্ভুত ঘটনা জানতে পারবে, কিন্তু পড়ে আবার সবার মতো তুমিও ভুল বোঝো না আমাকে। ইচ্ছে করে ওই ভয়ঙ্কর দিন ডাইনির সাথে প্রেম করিনি আমি, করেছি শুধু প্রাণের দায়ে। নাহলে আবার শরীরের সমস্ত রক্ত শুষে নিয়ে আমাকে ছিপড়ে বানিয়ে নেকড়েদের বুকে ছেড়ে দিত বিশ্বাস কম ড্রাকুলা।
জোনাথনের হাত থেকে ছোট্ট খাতাটা নিয়ে সেখানে বসেই পড়তে শুরু করলাম। পড়তে পড়তে নিজের অজান্তেই শিউরে উঠতে থাকলাম। পড়া শেষ হলে বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে থেকে জিজ্ঞেস করলাম, কিন্তু জোনাথন, কাউন্ট ড্র্যাকুলা তোমাকে দিয়ে কি করিয়ে নিতে চেয়েছিল?
চেয়েছিল নয় মিনা, বলো, করিয়ে নিয়েছে। ওর আকাঙ্ক্ষিত ইংল্যান্ডের সব কটা বাড়ি দালালি করে আমি ওকে কিনে দিয়েছি। ঈশ্বরই জানেন কোন ভয়ঙ্কর উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ওর পুরনো পোড়া বাড়িগুলো কিনেছে শয়তানটা। মিনা, আমি আর দেখতে চাই না, চলো তাড়াতাড়ি আমাদের বিয়েটা সেরে ফেলি।
জোনাথনের কথা বেশ কয়েক সেকেন্ড কোনো জবাব দিতে পারলাম না, শুধু চেয়ে থাকলাম।
ডাক্তার জন সেওয়ার্টের ডায়েরি থেকে 20 আগস্ট। দিন দিন আরো আকর্ষণীয় হয়ে উঠছে লিংফিল্ডের টেস্টটা। সেদিনের সেই ঘটনার পর থেকে প্রায় সপ্তাহ খানেক পরে যখন তখন সাংঘাতিক ক্ষিপ্ত হয়ে ওঠে, অসহ্য চেঁচামেচি চলে দিত সে। কিন্তু তারপর গত পূর্ণিমার রাত থেকে হঠাৎ করে একেবারে চুপ হয়ে গেছে সে। শুধু মাঝে মাঝে আপন মনে বিড়বিড় করে,
তাদের যদি আমাকে আজ অনাবেক্ষা করতে হয় তাই করবো বাবা, তাই করবো।
রিনফিল্ডের এই হঠাৎ শান্ত হয়ে যাওয়ার খবর শুনে সেদিন তাকে দেখতে গেলাম। আচ্ছন্ন ভাবটা ওর চেহারা থেকে সম্পূর্ণ মুছে গেছে, তার পরিবর্তে সেখানে ফুটে উঠেছে প্রসন্ন উজ্জ্বলতা। ওর এই অবস্থা দেখে খুশি হলাম। ভাবলাম বোধহয় সেরে যাচ্ছে ওর পাগলামি। নার্সকে ডেকে ওর পায়ের শেকড় খুলে দিতে বললাম। আমার কথা শুনে রীতিমতো আশ্চর্য হলো নার্স, কিন্তু বিনা প্রতিবাদে আদেশ পালন করল। শেকড় খোলা হলে শান্ত ধীর পায়ে আমার কাছে এগিয়ে এলো এনফিল্ড। নার্সের বিস্মিত মুখের দিকে ইঙ্গিত করে মৃদু হেসে বলল, লিনফিল্ডের মতো বদ্ধ পাগল চেহারা দেখে লোকের মনের কথা বলে দিতে পারে ভেবে অবাক লাগলো। প্রসঙ্গ বদলাতে চেষ্টা করে বললাম, লিনফিল্ড বেড়াল চেয়েছিলি না তুমি? ভেবে দেখলাম আসলে একটা বেড়াল তোমাকে দেওয়া দরকার, তা ওটা কি আজই চাও নাকি?
না না, একটা বেড়ালে আর প্রয়োজন নেই আমার, এখন অনেক উপরে উঠে গেছি আমি। আসব সামান্য ব্যাপার নিয়ে ভাবার যে ধৈর্য ধরে একটু অপেক্ষা করবো এখন আমি।
কিসে অপেক্ষা করবে এনফিল্ড? ভাবলাম এটাও ওর এক ধরনের পাগলামি। আর কথা না বলে নিজের কামনায় ফিরে এলাম। বিন্দু এক আর কোনো খবর নেই। তার পরদিন সকালে ছুটতে ছুটতে এলো নার্স, আবার পাগলামি শুরু করেছিল এনফিল্ড। আগের চেয়েও খেপে আছে, জ্ঞান না হারানো পর্যন্ত এক ডানা চেঁচিয়ে লাফিয়ে হাসপাতালের কামরায় তুফান তুলে রাখে সে। পরপর তিন দিন একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো। ওর এই আকস্মিক মানসিক পরিবর্তনের কোনো কারণ খুঁজে পেলাম না। ক্ষণে ক্ষণে এই রূপ বদলানোর পেছনে কি কোনো ভয়ঙ্কর অশুভ অদৃশ্য শক্তির হাত আছে? ভেবে চিনতে অপ্রত্যাশিত ঘটনাও কখনো কখনো ঘটে। ইসরায়েলের এই উক্তি সত্যি প্রমাণ করে আবার পালালো এনফিল্ড। এতদিন তাকে পালাবার সমস্ত সুযোগ করে দেওয়া সত্ত্বেও পালালো না, অথচ এখন জোর করে পালালো। এটাও কি এক ধরনের পাগলামি? নাকি আমরা যে ওকে ইচ্ছে করে পালাবার সুযোগ করে দিয়ে অনুসরণ করার তালে আছি, এটা আগে থেকে কোনো রহস্যময় উপায় জেনে যাচ্ছে? নার্সের কাছে পরে শুনলাম ঘরের কোণে চুপচাপ তৈরি হয়ে বসেছিল এনফিল্ড। নার্স ঘরে ঢুকতেই তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে খোলা দরজা দিয়ে এক চুটি বাইরে বেরিয়ে যায় পাগলটা। এনফিল্ড পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এসে আমাকে খবর দিল নাইট গার্ড। এক মুহূর্ত দেরি না করে কয়েকজন লোক নিয়ে এনফিল্ডকে খুঁজতে বেরিয়ে পড়লাম। খুঁজতে খুঁজতে কার্ফ্লাক্সের সেই পুরনো বাড়িতে গিয়েই পাওয়া গেল ওকে। আগের বারের মতোই গির্জার বিশাল কাঠের দরজার মুখ চেপে দাঁড়িয়ে আছে এনফিল্ড। আমাদের দেখি প্রচন্ড আক্রোশে ফেটে পড়লো সে, দাঁত খিঁচিয়ে আমাকে আক্রমণ সৃষ্টিতে রাতের বেলা বাদুড়ের আকাশে উঠবে। এতে আশ্চর্যের কিছু নেই, কিন্তু এই বাদুড়টার কাজ কারবার অন্যান্য সাধারণ বাদুড়ের চাইতে সম্পূর্ণ আলাদা। ডানা ছটফট করার মৃদু শব্দ তুলে এঁকে বেঁকে উড়ে যাচ্ছে না ওটা। অনেক উঁচুতে ফিল যেভাবে বাতাসে ডানা এলে পিছিয়ে থাকে, এমনি করে নিঃশব্দে উড়ে চলেছে বাদুড়টা। আর প্রায় অস্পষ্ট একটা হালকা ধোঁয়ার রেখা রেখে যাচ্ছে পেছনে। এমন অদ্ভুত ব্যাপার দেখা তো দূরের কথা, কখনো কারো কাছে শুনিনি পর্যন্ত। আস্তে আস্তে পশ্চিম দিগন্তে মিলিয়ে গেল বাদুরটা, যতক্ষণ দেখা গেল ওটা স্থির দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকলো এনফিল্ড। আশ্চর্য, তারপর কিন্তু আমাদের সাথে যেতে বিন্দু মাত্র আপত্তি করল না এনফিল্ড। কোন অশুভ শক্তির প্রভাব পড়ে যাওয়ার উপর ধারণাটা আরো বদ্ধমূল হলো আমার মনে। চিন্তিত ভাবে ফিরে এলাম হাসপাতালে। 31 আগস্ট আর্থার হোমউডের কাছ থেকে একটা চিঠি পেল ডাক্তার সেলওয়ার্ড। প্রিয় জন, একটা বিশেষ উপকারের আশায় তোর হাসপাতালে এসেছিলাম, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করে দিনকে দিন কেমন যেন দুর্বল আর রোগা হয়ে যাচ্ছে সে। লুসির জন্য রাজি করানো গেছে ওকে, কিন্তু এক শর্তে। তুই লুসির বাড়িতে এসে পৌঁছালো ডাক্তার সেওয়ার্ড। ভালো মতো ওকে পরীক্ষা করে দেখার পর সেদুয়ে নয় মনে বারবার ওকে প্রশ্ন করে কিছু অদ্ভুত কথা জানতে পারলাম। মাঝে মাঝে শ্বাস নিতে নাকি ভীষণ কষ্ট হয়। অত্যন্ত ব্যস্ত মানুষ প্রফেসর, তার সময়ের অনেক দাম, কিন্তু আমাকে অত্যন্ত স্নেহ করেন উনি। আমি বলে তিনি না আসে পারবেন না এ বিশ্বাস আমার আছে। কিচ্ছু ভাবিস না তুই, দেশে যখন একবার পড়েছি চেষ্টা ত্রুটি রাখতো না। তোর জল ডাক্তার সাওয়ারের চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে তার জবাব পাঠালেন প্রফেসর আব্রাহাম ভ্যান হেলসিং, 2 সেপ্টেম্বর অ্যামস্টারডাম। ডিয়ার জন, কয়েক মিনিট আগে তোমার চিঠি পেলাম, চিন্তা করো না, এক্ষুনি উইক বিরুদ্ধে সে রওনা হয়ে পড়ছে। আমি ক্রিসেন্টের গ্রেট ইস্টার্ন হোটেলে আমার জন্য একটা ঘর ঠিক করে রেখো। আশীর্বাদ আপনার, ভ্যান হেলসিং। 3 সেপ্টেম্বর আর্থারকে আরেকটা চিঠি লিখলো সাওয়ার্ড। আচ্ছা বলেছিলাম না, আমি বললি আসবেন প্রফেসর ভ্যান হেলসিং, আজ এখানে এসে পৌঁছেছেন তিনি। লুসিকে পরীক্ষাও করেছেন, লুসিকে দেখি তার মুখ কেমন যেন থমথমে গম্ভীর হয়ে গেছে, যেন ভয়ঙ্কর কোনো সম্ভাবনার ইঙ্গিত পেয়েছেন তিনি। ওকে জিজ্ঞেস করলে শুধু বলেছেন লুসিকে আরো ভালো করে পরীক্ষা না করে কিছু বলতে পারবেন না। তবে আসার কথা, প্রফেসর এখানে আসার সঙ্গে সঙ্গে একটু সুস্থ মনে হচ্ছে লুসিকে। ডাক্তারের সংস্পর্শে এলেই রোগীর রোগ অর্ধেক ছেড়ে দেয়, লুসির ব্যবহার বোধহয় তাই প্রমাণ করছে। অযথা দুশ্চিন্তা করবি না, পাঠানো তার বার্তাগুলো। 4 সেপ্টেম্বর আজ রোগীর অবস্থা অনেকটা ভালো। 5 সেপ্টেম্বর অবস্থা আরো উন্নতি হয়েছে, ঘুম স্বাভাবিক, ক্রমশ কেটে যাচ্ছে চেহারার বিবর্ণ ভাবটা। 6 সেপ্টেম্বর হঠাৎ আজ অবস্থার অত্যন্ত অবনতি ঘটেছে, এক্ষুনি চলে আসো। এদিন আপনাকেও একটা চিঠি লিখল জন। আর খবর ভালো না, হঠাৎ করে আজ সকাল থেকে লুসির অবস্থা খারাপের দিকে মোড় নিয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব প্রফেসর নিলসেনকে আসতে টেলিগ্রাম পাঠিয়ে দিয়েছি। তোকে কথাটা না জানালেও পারতাম, কিন্তু আমার মনে হয় অবস্থা চাপ সহ্য করার মতো মানসিক শক্তি তোর আছে। ঠিক করেছি, লুসির ব্যাপারে যাই কিছু করি তোকে না জানিয়ে করবো না। হাজার হোক, ও তোর ভাবী স্ত্রী, ওর ভালো মন্দের দায়িত্ব আমাদের চেয়ে তোর অনেক বেশি। তোর জন, ডাক্তার জন সেওয়ার্ডের ডায়রি থেকে 7 সেপ্টেম্বর থেকে সম্মতি জানিয়ে উঠে পড়লাম। কথা বলতে বলতে লুসিদের বাড়ির দিকে এগিয়ে চললাম। আমার মুখে লুসির রোগের উপসর্গগুলোর বিস্তারিত বিবরণ শুনে গম্ভীর হয়ে গেলেন প্রফেসর। এরপর সারাপত্রায় আর একটা কথাও বললেন না তিনি, গভীর চিন্তামগ্ন হয়ে পথ চলতে লাগলেন। লুসির ঘরে পা দিয়েই চমকে উঠলাম ওর চেহারা দেখে। গতকালও তো এমন ছিল না ও। বিবর্ণ বাংশটি মুখ, শুকনো ম্লান দুটো ঠোঁট, ঠেলে বেড়ে এসেছে চিবুকের হাড়। ধরন দেখে বোঝা যাচ্ছে শ্বাস নিতেও কষ্ট হচ্ছে ওর। প্রফেসরের দিকে চেয়ে দেখলাম পাথরের মতো কঠিন দেখাচ্ছে ওর মুখ। লোমশ ভ্রু দুটো কুচকে লেগে রয়েছে একটার সাথে আরেকটা। নিশ্চল হয়ে দাঁড়িয়ে স্থির দৃষ্টিতে তার রক্ত চোখা করা যাবে না। আমার রক্তের গ্রুপ ওর সাথে মিলে কিনা তা দেখে নিন স্যার। যেসব রোগীকে রক্ত দিতে হলে রক্তের গ্রুপ পেরাবার দরকার পড়ে না, যে কোনো গ্রুপের মানুষের রক্ত হলেই হলো। এখন এসব আমার সাথে, যন্ত্রপাতির ব্যাগটা নিচে রেখে এসেছি, চলুন।
ইয়েস, ভূতাসম হরর ক্লাবে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আসল সৃষ্টি। এতক্ষণ আপনাদের সাথে অনেকক্ষণ ধরে অনেক মজার মজার অনেক কিছু আপনাদের উপহার দিয়েছে, এখন আমি আসল চলে এসেছি আমার সৃষ্টির সাথে এবং কিছুক্ষণ থাকবো, কিছু কথা বলবো আপনাদের সাথে। তো সৃষ্টি, কেমন লাগছে আজকে পুরো সময়টা?
হ্যাঁ রাসেল ভাই, আজকের পুরো সময়টা তো আসলে খুব স্পেশাল, কারণ ফার্স্ট একটা হল সিরিজ পত্রিকা স্টার্ট হয়েছে এবং আজকে ফার্স্ট সিজন সাকসেসফুলি শেষ হলো, যেটাতে আমরা প্রচুর রেসপন্স পেয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদেরকে এরকম উৎসাহ দেওয়ার জন্য। এবং আমরা যখন এটা শুরু করেছিলাম তখন অনেক আশা নিয়ে শুরু করেছিলাম এবং সেই আশাটা পূরণ হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটু সৃষ্টির খবর নিতে চাই যে তুমি জানো যে কালকে আমরা একটা হ্যালোইন স্পেশাল করেছি, যে হ্যালোইন স্পেশালে হালকা একটু দুর্ঘটনার শিকার হয়েছিলাম আমরা।
হ্যাঁ রাসেল ভাই, আমি ওই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, কারণ কমেন্টে অনেকেই জানতে
কি হয়েছিল। হ্যাঁ, তো কালকে একটা ছোটখাটো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল, যে জন্য আমাদের শোটা স্টপ করতে হয় বেশ কিছুক্ষণের জন্য, তারপরে আমরা ফিরে আসি আবার স্টুডিওতে। এবং আমি খুবই কনসার্ন তাদের ব্যাপারে যারা কালকে ওইখানে ওই শোতে যারা উপস্থিত হয়েছিলেন এবং নিজেকে আসলে ক্ষমা করতে পারতাম না, তো সেক্ষেত্রে সেরকম কোনো কিছু আল্লাহ ঘটাননি এবং সেজন্য আল্লাহকে অনেক ধন্যবাদ এবং আল্লাহর প্রতি অনেক মানে আল্লাহকে আমি বলবো যে আলহামদুলিল্লাহ যে কিছু হয়নি। তো যাই হোক, আমরা এগিয়ে যাচ্ছি সামনে এবং আগামীকালও একটা স্পেশাল এপিসোড আপনাদের উপহার দিব আশা করছি, যেখানে কালকে জানেন যে ডক্টর আলিফ এসেছিলেন কিন্তু তিনি তার ঘটনা শেয়ার করতে পারেননি, কারণ তার আগেই আমাদের বন্ধ করতে হয় এবং তিনি তাকে চলে যেতে হয়েছিল। তো আগামীকাল ডক্টর আলিফ আসছেন আমাদের সাথে যোগ দিবেন তিনি, সুতরাং আপনাদের জন্য একটা হরর ক্লাবে আমরা যে এই যে ড্র্যাকুলা এপিসোড যে শেষ করলাম এটা একেবারে শেষ হয়ে গেল না, কিন্তু আমরা আবারও শুরু করব। তো এখন যেটা করব সেটা হচ্ছে আমরা কিছু কমেন্ট পড়ব, যে কমেন্টগুলো পড়া সম্ভব হবে আর কি, সেগুলো আমরা কিছু কমেন্ট পড়ে ফেলি এবং দেখি কে কি বলছেন। হ্যাঁ রাসেল ভাই, কয়েকটা কমেন্ট পড়ে নিচ্ছি। আমাদের সাথে আছেন জিএম নজরুল ইসলাম, লিখেছেন রাসেল ভাই ভয় পেতে চাই কিন্তু কাল ইনশাল্লাহ। কাইফাল এলাহি, তিনি কমেন্ট করেছেন, ভাই কমেন্ট আমার মনে হয় অনেক স্পেশাল, ভাই কালকে বার্গার কিনে খুলনা থেকে গিয়েছিলাম, খুব কষ্ট পেয়েছি, বাসায় ঠিক মতো এসেছি, থ্যাংক ইউ সো মাচ। এবং কালকে আমাদের আসলে কিছু করার ছিল না, আপনারা সবাই জানেন এবং আপনারা সবাই সেটা বুঝতে পারেন যে দুর্ঘটনা ঘটার যে সম্ভাবনা সেটা তো সম্মানের সেটার উপর তো আমাদের কারো আসলে হাত নাই, এটা আমাদের দুর্ভাগ্যই বলতে হবে। দোয়া আমাদের সামনে কিনে যেত এবং দোয়ায় কাজ হয় এটা আমি বিশ্বাস করি। সো আপনাদের দোয়া চাই। আরিফ হোসেন আছেন আমাদের সাথে, রাসেল ভাই সবগুলো এপিসোড শুনতে পেরে খুবই ভালো লাগছে। শেজান ওয়াহিদ আছেন, লিখেছেন থ্যাংক ইউ রাসেল ভাই। মোহাম্মদ হোসেন আছেন, লিখেছেন সেকেন্ড সিরিজটা কবে আসবে, সেকেন্ড সিরিজ আসবে তবে তার আগে সৃষ্টি বলে ফেলবা নাকি যে করতে যাচ্ছি আমরা, আসলে আমরা একটা তো নতুন কালকে মানে আগামী সপ্তাহে তো নতুন কিছু দিতে হয়, তো সেটার একটা
হ্যাঁ ঘোষণাটা দিয়ে দিলে কেমন হয়?
হ্যাঁ রাসেল ভাই, যেটা বলছিলাম যে আমরা অনেকগুলো মানে বড় বড় গল্প উপন্যাস আমাদের হাতে আছে, আমরা এখন সেকেন্ড কোন সিরিজটা শুরু করব এটা এখনো রাসেল ভাইয়ের সাথে বসে আছে, আমরা ঠিক করবো। তবে নেক্সট কয়েকটা উইকে আমরা খুব সুন্দর সুন্দর কয়েকটা গল্প রাখবো, সেই সাথে আজকে অনেকেই বলেছেন যে হরর ক্লাবের মেম্বারদের পাঠানো স্টোরি গুলো কেন পড়া হচ্ছে না, তো নেক্সট এপিসোডটা শুধুই ক্লাব মেম্বারদের পাঠানো স্টোরি। ও মানে এটা তো একটা বিরাট নিউজ। অবশ্যই অবশ্যই, এবং এই নতুন লেখক যারা তাদেরকে নিয়ে নেক্সট এপিসোডটা শুধু তাদের লেখাই থাকবে।
নতুন লেখকের জায়গাটাতেই আমার একটা কথা আছে, সেটা হচ্ছে যে আমরা জানি যে প্রতি বছর অমর একুশের বইমেলা হয় এবং বইমেলার প্রস্তুতি আমি বিশ্বাস করি যে এখন থেকে শুরু হয়ে গেছে, অন্তত লেখক যারা আছেন তারা প্রিপারেশন নিচ্ছে ফর নভেম্বর, রাইট? তো আমার মনে হয় যে আপনারা যারা লিখতে চান সিরিয়াসলি, আপনারা লিখুন, আপনারা বই বের করুন, সেই বইগুলো আমরা নিয়ে আসতে চাই বা কালেক্ট করতে চাই, এবং সেই বইগুলো থেকে আমরা আপনাদের ঘটনাগুলো পড়ে শোনাতে চাই। এবং আপনারা যে লিখতে পারেন, আমি আগেও বলেছি এখনো বলছি যে আপনাদের মধ্যে সেই অ্যাবিলিটি আছে, আপনাদের মধ্যে সেই ব্যাপারটা আছে, সেই আপনি চাইলেই লিখতে পারেন। তো আপনারা সমস্ত ভয়ের গল্প, সেই ভয়ের গল্পগুলো লিখে বইমেলায় কিন্তু বের করতেই পারেন এবং আমাদের কাছে জানিয়েও দিতে পারেন যে আপনার এই বইটি প্রকাশিত হয়েছে, আমরা সেই বইটি কালেক্ট করে হয়তো সেখান থেকে পড়লাম, হয়তো আমাদের আর মানে কি বলবো যে ক্লাব মেম্বারদের বই থেকে গল্প পড়া এইটা একটা অন্য রকমের ব্যাপার। আমরা সেটা করতেই পারি, একদম গরম গরম লেখা। হ্যাঁ গরম গরম লেখা। তো যাই হোক, আমরা আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট, এবং আশা করছি যে আপনারা সেটা করবেন। তো আমরা এখন কি করবো সৃষ্টি, আরো কয়েকটা কমেন্ট কি পড়ে নিবো?
হ্যাঁ হ্যাঁ পড়ে ফেলি।
আচ্ছা, আমাদের সাথে আরো আছেন নাজবিয়া তাসনিম, আছেন সাইদি সালেহ বগুড়া থেকে শুনছেন, আমাদের সাথে আছেন শাকিল, হরর ক্লাব খোলার ইচ্ছা খুব কিভাবে সামনে আগাবো এটা জানতে চেয়েছেন, আমাদেরকে মেইল করে দেবেন bhutasam@radio.fm, সাবজেক্ট খুলে লিখবেন হরর ক্লাব এবং আপনার হরর ক্লাবের একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন, তবেই হবে আমরা নিজেরা আপনার সাথে যোগাযোগ করবো এবং আপনার ক্লাব থেকে আপনারা যে স্টোরিগুলো কালেক্ট করেন সেগুলো সেম ভাবেই ঠিক bhutasam@radio.fm এই ঠিকানায় মেইল করে জানিয়ে দেবেন এবং জাস্ট সাবজেক্ট খুলে লিখতে হবে হরর ক্লাব। আমাদের সাথে আছেন চক্রবর্তী কৌশিক, আছেন নজরুল ইসলাম প্রান্ত, হ্যালো রাসেল ভাই আমি নোয়াখালী দপ্তরের হাত থেকে শুনছি, আমাদের সাথে আরও আছেন রিসান আহমেদ রুমন, গল্পটা ভালো ছিল ভাইয়া, কাজী রানা আছেন আমাদের সাথে খুব ভয় করছে, আছেন শেজান ওয়াহিদ ভালো লেগেছে জানিয়েছেন, তুষার আছেন, আরো আছেন আরিফ হোসেন, মোটামুটি অনেকগুলো কমেন্ট পড়ে ফেলেছি, আর অনেক কমেন্ট আছে শেষ করা যাবে না পড়তে পড়তে। তো রাসেল ভাই যেটা জানতে চাচ্ছিলেন যে আজকে এরপর আর কি আছে, আজকে আমাদের সাথে ক্লাব মেম্বার যে দুজন আছেন তাদের সাথে তো আটা থাকবে, একটা নতুন একটা নিউজ দিব সবাইকে, অনেকেই হয়তো জানেন যে এনআইটি থেকে তাদের মিডিয়া ল্যাব থেকে তারা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একজন একটা হিউম্যান কি বলা যায় মানে হিউম্যান ইনপুটের বেসিসে এমন একটা এআই তারা বানিয়েছে যেটা হরর স্টোরি লিখতে পারে, তো আজকে সেটা নিয়ে কিছু কথা বলবো এবং এরকম এআই জেনারেটেড একটা হরর স্টোরির ছোট একটা স্টোরিও শেয়ার করবো, সমরেশ বসুর একটা গল্প শোনানো হবে এবং সেন্সর স্টোরি আসতে হবে, এই আওয়ারটা ইট উইল বি বিগ আওয়ার। ওকে, সো আমার মনে হয় যে আজকের মতো এখানেই বিদায় নিতে পারি আমি, এবং বিদায় নিতে নিতে আরও একবার জানিয়ে দিই যদি ফুটাফেমে ইমেইল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutasam@radio.fm, আরও একবার আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা কালকে উপস্থিত হতে পেরেছিলেন এবং যারা আমাদের সাথে ছিলেন এবং সবসময় আছেন এবং যারা আমাদের দোয়ায় আমরা এখনো পর্যন্ত নিরাপদ আছি, সুস্থ আছি এবং আশা করছি যে আপনাদের দোয়া অব্যাহত থাকবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কথা হবে আবারও ভূতাশ্রমে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। যেতে যেতে কি প্লে করব সৃষ্টি বলে দাও। আর আসলে ভাই এই সময়টাতে আজম খানের একটা গান শুনবো, আজম খানের যে তার ব্যান্ড দল যেটা উচ্চারণ তাদের একটা গান আমি যাবে চাইবে। অলরাইট, সো আমরা ধীরে শুনতে শুনতে আমি বিদায় নিচ্ছি, টাটা, ভালো থাকবেন।
With more fun and fear.
Yes, put it in the mouth, that is there with more fun and fear. Fish the other, you have to shut up, I'm going to shut up. You?
In the end.
So, in the end, what do you want to
do? I want to go to the শীতের আবহাওয়াটা মনে হচ্ছে একটু শীত শীত লাগতেছে একদম।
আচ্ছা আচ্ছা, কি কি শীত শীত লাগবে শীতের আবহাওয়া রাতের এই সময়টা? অবশ্যই ভৌতিক গল্প শোনার খুবই একটা ভালো একটা
উপলক্ষ। তো সেই উপলক্ষটাকে আমরা একদমই কি করবো, যেহেতু এই যে হঠাৎ হঠাৎ যখন মানে আমাদের কিছু কিছু ক্লাস থাকতো না স্কুলে, মানে যে ক্লাস গুলো একটু বোরিং হয়ে যেত, হ্যাঁ হয়তো বা সামাজিক বিজ্ঞান বা ধর্ম ক্লাস বা এরকম কিছু কিছু ক্লাস ছিল, যে ক্লাস গুলোতে হয়তো মাঝে মাঝে একটু বোরিং হয়ে যেত, সবাই একটু ঘুম পেত, কারণ এক স্যার ছিলেন, যখন দেখা যেত এরকম সবাই একটু এরকম ঝিম হয়ে গেছে, তখনই তিনি তার হাতে ডাস্টারটা বা কিছু একটা খুব দাম করে একটা বাড়ি দিত, সবাই চমকে গিয়ে আবার ঠিক হয়ে যেত। তো যাই হোক, এখানে হচ্ছে সেটা করার তো উপায় নেই, তো কি করতে হবে, হঠাৎ করে এরকম হঠাৎ করে কিছু একটা বলে আসলে একটু চমকে দেয়, জানি না আসলে চমকে গেছে কিনা সবাই, কিন্তু ওই যে তন্দ্রাটা বোধ একটু হালকা করে ছুটে যায়, জাগ্রত থাকতে হবে, কারণ আমরা এখন একটা গল্প শুনবো। এই গল্পটা কিন্তু একজন প্রখ্যাত সাহিত্যিকের গল্প, এবং আজকে যেটা বলেছি যে আজকের পুরো হরর ক্লাবটা সাজিয়েছি আসলে স্টোরির উপর বেস করে, খুব ভালো ভালো কিছু গল্প নেই, যেহেতু হ্যালোইন চলছে, তো এই হ্যালোইন উপলক্ষে এমনিতে সবার একটা জায়গা থাকে, স্পেশাল কিছু হবে, তো হ্যালোইন যদিও বেসিক্যালি এই মানে উৎসবটা বহু আগে থেকে হয়ে আসছে, সেই প্যাগানদের সময় থেকে। ভাইকিংস কি দেখা আছে? ভাইকিংস একটা সিরিজ আছে, খুবই পপুলার, আমার আমার খুবই পছন্দ একটা সিরিয়াল, সেই প্যাগানদের নিয়ে আর কি। তো প্যাগানদের লাইফস্টাইল খুবই অদ্ভুত ছিল আসলে, তো তাদের একটা উৎসব ছিল, আমাদের যেমন নবান্নের উৎসব হয়, আমাদের ফসল কাটার উৎসবটা যেটা, তো তাদের সময় তারা হচ্ছে তাদের সেই হারভেস্ট যখন আর কি হতো, তাদের ফসল যখন কাটা হতো, ঠিক এরপরে আর কি তাদের উইন্টারটা আসতো, শীত চলে আসতো, এবং এই মাঝামাঝি সময়টা তারা এই হ্যালোইন উৎসবটা করতো। তো হ্যালোইন উৎসবটার পিছনে তাদের যে কারণটা ছিল, তারা মনে করতো যে ফসল কাটার পরে এবং উইন্টার আসার আগের এই সময়টার ডেড যারা আছে, মৃত যারা আছে, তাদের দরজাটা খুলে যেত, পৃথিবীতে আসার জন্য তাদের দরজাটা খুলে যেত, এরকম একটা বিশ্বাস থেকে তাদের এই হ্যালোইন উৎসবটা শুরু হয়। আর মানুষ তো আসলে আমরা বলি যে বাঙালি বারো মাসে তেরো পার্বণ, আমরা অনেক উৎসব প্রবণ একটা জাতি, সারা পৃথিবীতে আসলে অনেক মানে আমার কাছে মনে হয় যে পুরো মানব জাতিতেই আসলে অনেক উৎসব প্রবণ, উৎসবকে তারা খুব পছন্দ করে, তো হ্যালোইন কিন্তু আস্তে আস্তে এরকম একটা উৎসব হয়ে গেছে, তো যে ধর্মীয় বা বিশ্বাসগত জায়গা থেকে প্রত্যেকটা উৎসবের হয়তো এরকম একটা রুট থাকে, বাট একটা সময় গিয়ে ওটা অনেক সার্বজনীন হয়ে যায়। তো হ্যালোইন ওরকম সার্বজনীন কিনা সেই সম্পর্কে আসলে আমার মানে বলাটা ঠিক হবে না আমার, যেটা এইটাকে কেন্দ্র করে পাশ্চাত্য দেশগুলোতে অনেক মানে জাঁকজমকপূর্ণ আয়োজন করা হয়, এবং যেটা শুনেছি বাচ্চারা তারা হচ্ছে বিভিন্ন উৎপাত উৎপাত সাজে, মানে ভৌতিক সাজ নিয়ে তারপর বিভিন্ন বাড়িতে বাড়িতে যায়, এবং গিয়ে তারা যেটা বলে যে ট্রিক অর ট্রিট, ট্রিট যদি দেয় না হয় দেন তারা কোনো একটা ট্রিক দিয়ে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে। তো যাই হোক, এরকম অনেক কিছুই আসলে এখন এই হ্যালোইনকে কেন্দ্র করে অনেক এরকম অনেক কর্মকাণ্ড হয়ে থাকে, অনেক জায়গায় পার্টি টার্টি হয়। তো আমরা কি করছি, আমরা সেই হ্যালোইনের সময়টাতে আপনাদেরকে মানে এন্টারটেইন করার জন্য বেশ কিছু ভয়ের গল্প নিয়ে এসেছি। এখন যে ভয়ের গল্পটা আপনাদের শোনাবো, যে হরর গল্পটা শোনাবো, সে গল্পটার নাম রাতটা ছিল দুর্যোগের, লেখক সমরেশ মজুমদার, বহু বছর আগে সম্ভবত লেখা এই গল্পটা, গল্পটা কবেকার লেখা সেটা জানি না, 20 জানুয়ারি 1993 এই সালে মানে এই সময়টাতে এই গল্পটা লেখা হয়েছিল, একটা ম্যাগাজিনে গল্পটা প্রকাশ পেয়েছিল। তো সেই গল্পটা এখন আমি নিয়ে আসছি হরর ক্লাবের সব কৃষ্ণদের জন্য, রাতটা ছিল দুর্যোগের, সমরেশ মজুমদার। দিনটা ছিল দুর্যোগের, আকাশে আলো ছিল না এক ফোঁটা, ঠান্ডা বাড়ছিল হু হু করে, পোড়া কাঠের মতো মেঘগুলো চাপ হয়ে চলছিল যেন টোকে মারলে হুড় মুড়িয়ে ভেঙে পড়বে। দিন ফুরোবার আগেই রাত নামল, সে সঙ্গে দাঁতালো হাওয়া নেমে এলো খোলা পৃথিবীতে, এখনো বৃষ্টি নামেনি এই লক্ষ্যে, রাস্তায় এই আবহাওয়ায় মানুষ থাকার কথা নয় বললেই নেই, স্ট্রিট ল্যাম্প গুলো ডাইভের চোখ হয়ে জ্বলার চেষ্টা করছিল, এই অবস্থায় ভদ্রমহিলাকে দেখা গেল দ্রুত হাঁটতে। তার বয়স 40-এর উপরই, একটু মোটা সোটা ভালো মানুষ গোছের চেহারা। হনহনিয়ে হাঁটছেন আর বারংবার পেছন ফিরে দেখছেন, যেন কেউ তাকে অনুসরণ করছে। স্ট্রিট ল্যাম্পের নিচ দিয়ে তিনি যখন হেঁটে গেলেন, তখন তার মুখটা চক খড়ির মতো সাদা দেখাল। সেটা ঠান্ডায় যতটা নয়, আতঙ্ক ঢের বেশি। ওর শরীরে শীতের পোশাক আছে, তার উপর একটা কালো চাদরে মাথা গলা ঢেকে রেখেছেন, সম্ভবত কানে যাতে হাওয়া না ঢুকে তাই সতর্কতা। হাতে একটা ব্যাগ, যেসব ব্যাগ নিয়ে মহিলারা অফিসে যান সেই রকমের, টাই মোজা এবং পাম শু গোছের জুতো। দ্রুত চলার জন্যই ভদ্রমহিলা হাঁপাচ্ছিলেন। মনে হচ্ছিল তিনি যে কোনো মুহূর্তে বসে পড়বেন। দুপাশের বাড়িগুলোর দরজা জানলা বন্ধ, একটু আলো চোখে পড়ছিল না। বাঁক ঘুরতে ভদ্রমহিলা দাঁড়িয়ে পড়লেন। সামনে একটা বাড়ির দোতলার জানালায় আলো দেখা যাচ্ছে, কাঁচের আড়ালে কেউ যেন দাঁড়িয়ে কথাও বলছে। ভদ্রমহিলা আর দেরি না করে ছুটে গেলেন একতলার দরজায়, প্রাণপণের বেলের বোতাম টিপে ধরল। সেই মুহূর্তে তার চোখ পেছন দিকে চলে গেল, দূরে কুয়াশায় কেউ যেন দাঁড়িয়ে আছে। উপর থেকে গলা ফেসে এলো,
কে?
দয়া করে দরজা খুলুন প্লিজ, আমাকে বাঁচান, ভদ্রমহিলা আত্মনাপ করলেন। দরজাটা খুলে যেতেই এক দঙ্গল আলো রাস্তায় ভদ্রমহিলার শরীর ভাসিয়ে লাফিয়ে নামল। একজন মধ্যবয়সী মানুষ দরজায় দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, আপনি? ভদ্রমহিলা বললেন, একটু যদি ভেতরে আসতে দেন তাহলে বলছি। ভদ্রলোকের স্ত্রী পেছনে এসে দাঁড়িয়েছিলেন, তাড়াতাড়ি বলে উঠলেন, আসুন, নিশ্চয়ই আসবেন। ভদ্রমহিলা কৃতজ্ঞ ভঙ্গিতে ভেতরে ঢুকতেই ভদ্রলোক দরজা বন্ধ করলেন। ওরা ভদ্রমহিলাকে ওপরে নিয়ে এসে বসতে বললেন, সেটা খুবই প্রয়োজন ছিল তার। একটা চেয়ারে এসে বড় বড় নিঃশ্বাস ফেললেন তিনি। ভদ্রলোকের স্ত্রী জিজ্ঞেস করলেন, আপনি কি অসুস্থ? না, ঠিক আসলে দৌড়ে আসছিলাম বলে অভ্যেস তো নেই। ওর কথা বলতে কষ্ট হচ্ছিল। দৌড়াচ্ছিলেন কেন? মনে হচ্ছিল বলবো কেন, স্পষ্ট দেখেছি কেউ যেন আমাকে ফলো করছিল। রাস্তায় তো আজ একটাও লোক নেই, তাই ভয়ে। ভদ্রমহিলা কথা শেষ করতে না পেরে দু হাতে মুখ ঠাকলেন। ভদ্রলোক বললেন, সে কি, এ পাড়ায় কেউ এমন কাজ করার সাহস পাবে? তিনি সোজা জানলার কাছে চলে গিয়ে রাস্তাটা দেখার চেষ্টা করলেন, তারপর বললেন, না কেউ নেই। কিছু ছিল, ভদ্রমহিলা প্রতিবাদ করলেন। বেশ, থাকেও যদি তাহলে আর আপনার ভয় নেই, আমার স্বামী সরকারি অফিসার, সবাই চেনে। স্ত্রী পরিচয় দিতেই স্বামী এগিয়ে এলেন, শোনো আমার মনে হয় ওনাকে এক কাপ গরম দুধ দিলে ভালো হয়। ভদ্রমহিলা আপত্তি করলেন, না না আমি দুধ খাই না। ভদ্রলোক হাসলেন, ছোটবেলা থেকেই অনেকে এই বদ অভ্যাসটা করে ফেলে। বেশ, কফি চলবে? ভদ্রমহিলা আরো সংকুচিত হলেন, না না আমার সব লাগবে না। ভদ্রলোকের স্ত্রী জিজ্ঞেস করলেন, আচ্ছা এই পিছিয়ে আবহাওয়ায় আপনি কোথায় যাচ্ছিলেন? ভদ্রমহিলা মুখ নিচু করে মাথা নাড়লেন, কাজে, আমি সেখানে কাজ করি, সেখানে অনুপস্থিত হলি নাইনে কাটে, টাকার প্রয়োজন বলেই এই আবহাওয়াতে সকালে বেরিয়েছিলাম। ভদ্রলোক সমব্যথির গলায় বললেন, সকালে অবশ্য ওয়েদার এত খারাপ ছিল না। ও স্ত্রী বললেন, তাহলে আপনি চাকরি করেন, বাড়িতে আর যারা আছেন? আর কেউ নেই ভাই। ভদ্রমহিলা মুখ তুলছেন না, তিনি রুমালে চোখ মুছলেন। ভদ্রলোক ইশারে স্ত্রীকে নিষেধ করলেন এ বিষয়ে কথা বলতে। স্ত্রীর সেটা ভালো লাগলো না, একটু সময় যেতে দিয়ে জিজ্ঞেস করলেন, আপনার স্বামী? প্রশ্নটা করেই শেষ করলেন না, তিনি মারা গেছেন অ্যাক্সিডেন্টে, এইরকম খারাপ আবহাওয়া সন্ধে ছিল সেদিন। ভদ্রলোক কিছু বলার আগে তার স্ত্রী জিজ্ঞেস করলেন, তারপর? উনি অন্য মনস্ক হয়ে রাস্তা পার হচ্ছিলেন, এই সময় একটা কালো গাড়ি এসবকে চাপা দেয়। ইস, কিন্তু আমি জানি উনি কখনো অন্য মনস্ক হয়ে রাস্তা হাঁটেন না। তার মানে? আমার কথা বলে বিশ্বাস করেনি, কালো গাড়িটাকেও ধরতে পারেনি, কিন্তু আমি দেখেছি।
দেখেছেন মানে?
যখনই আমি একা একা এই রাস্তা দিয়ে হেঁটে যাই, তখনই দেখি একটা কালো গাড়ি আমার পেছন পেছন আসছে। যতক্ষণ না সেটা বেরিয়ে যায়, ততক্ষণ এই রাস্তা পার হই না।
গাড়িতে কে থাকে দেখেছেন?
না, মুখ দেখতে পাইনি।
হ্যাঁ,
প্রথমে গাড়িটাকে দেখলাম একবার, তারপর মনে হলো কেউ যেন দরজা খুলে নেমে আমার পেছন পেছন আসতে লাগলো।
ভদ্রলোক আবার জানলায় চলে গেল। ভালো করে রাস্তাটা দেখে ফিরে এলেন তিনি। আচ্ছা, আপনি কত দূরে থাকেন?
সামনে রাস্তা ধরে মিনিট চারেক গেলে বাঁদিকে তিনতলা কাছের বাড়িটাই থাকি আমি।
ও, সামান্যই পথ, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি আপনাকে পৌঁছে দেব।
না না, আপনি কেন জানেন? ছি ছি, এসেই বিব্রত করেছি তার উপর।
মোটেই বিব্রত করেননি। ভদ্রলোক বড় গলায় বললেন, প্রতিবেশীকে যদি সাহায্য করতে না পারি, অন্যের প্রয়োজনে যদি না লাগে, তাহলে মানুষ হয়ে জন্মালাম কেন?
ওর স্ত্রী জিজ্ঞেস করলেন, আপনার শরীর এখন কেমন লাগছে?
ভদ্রমহিলার মুখের সাদা ভাব এখন অনেকটাই চলে গিয়েছে। সোজা হয়ে বসলেন, বললেন,
ভালো, আমি এখন যেতে পারবো। শুনুন, আপনাকে কষ্ট করতে হবে না, আমি একাই যেতে পারবো।
তা তো হয় না, যে কালো গাড়ি আর তার ড্রাইভারের গল্প শোনালেন, তারপর আর আপনাকে একা ছেড়ে দিতে পারি না। হ্যাঁ, আপনাকে কথা দিচ্ছি, কয়েকদিনের মধ্যে এই কালো গাড়ির রহস্য সমাধান হয়ে যাবে। কাল থেকে পুলিশকে বলবো ওয়াচ করতে।
ভদ্রমহিলা মাথা নাড়লেন। আপনাকে কি বলেছে ধন্যবাদ জানাবো?
কর্তব্য, বুঝলেন, এসব কর্তব্যের মধ্যে পড়ে। ভদ্রলোক উদার গলায় বললেন।
ওরা উঠে দাঁড়াতে স্ত্রী স্বামীকে ডেকে নিয়ে গেলেন পাশের ঘরে। চাপা গলায় বললেন, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? স্বামী অবাক হলেন,
কেন,
কি করেছি? তুমি ওকে পৌঁছে দিতে চাচ্ছ এই আবহাওয়া একটা কুকুরও রাস্তায় নেই।
ভদ্রলোক আর চোখে বাইরের দিকে দেখলেন।
তোমার কিচ্ছু মনে নেই?
মানে?
আমার একটা কালো গাড়ি ছিল এবং আমিও একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম, কিন্তু তুমি তো বলেছিলে লোকটা মরেনি।
করার সময় তাই মনে হয়েছিল,
পরে তো দেখতে যাইনি, খবরও নিইনি। তার মানে তোমার গাড়িতেই?
নাও হতে পারে, শুনলে তো এখন সেই কালো গাড়িটা ওকে ফলো করে। স্ত্রীর উত্তেজনা কমল, তিনি মনে করে বললেন,
তুমি তখন বলতে গাড়িটা যেন কিরকম?
হ্যাঁ, সবসময় ড্রাইভারের কথা শুনতো না, তাই তো দিকে করে দিলাম। ভদ্রলোক খুশখুশ করলেন, চলে, উনি অনেকক্ষণ বসে আছেন।
শোনো, যে জন্য তোমাকে রাখলাম, তুমি রিভলভারটা নিয়ে যাও।
রিভলভার?
হ্যাঁ, যাচ্ছি যখন তখন সাবধান হয়ে যাওয়াই ভালো।
বেশ, ভদ্রলোক আলমারির দিকে এগোলেন। ভদ্রমহিলা দরজার কাছে চুপটি করে দাঁড়িয়েছিলেন, যেন এই ঘরেও তার শীত লাগছে এমন ভঙ্গি। ভদ্রলোকের স্ত্রী হাসি মুখে এগিয়ে এলেন,
আপনার কোনো ভয় নেই, উনি পৌঁছে দিয়ে আসবেন। আচ্ছা, আপনার বাড়ির ফোন নাম্বার কত?
আমার বাড়িতে তো ফোন নেই। ও, বাড়িতে পৌঁছে একটা ফোন করলে নিশ্চিত হতাম, তাই বললাম।
ওই অ্যাক্সিডেন্টটা কতদিন আগে ঘটেছিল?
খুব সাধারণ গলায় জিজ্ঞেস করলেন ভদ্রলোকের স্ত্রী।
বছর দুয়েক আগে।
ইতিমধ্যে তৈরি হয়ে ভদ্রলোক পেরিয়ে গেলেন। ওরা নিচে নেমে গেলে ভদ্রলোকের স্ত্রী বারংবার তাড়াতাড়ি ফিরে আসার কথা বলে দরজা বন্ধ করে দিলেন। এখন রাস্তায় ঘন কুয়াশা, স্ট্রিট ল্যাম্পগুলোকে ভুতুড়ে দেখাচ্ছে। ভদ্রমহিলা লজ্জিত গলায় বললেন,
দেখুন তো আমার জন্য আপনার কি কষ্ট হচ্ছে।
কষ্ট কেন বলছেন, এটা কর্তব্য। কয়েক পা হেঁটে ভদ্রমহিলা পেছন ফিরে তাকালেন, সেটা লক্ষ্য করে ভদ্রলোক নাড়ালেন। তার কোটের পকেটে রিভলভারটাকে আঁকড়ে ধরে লক্ষ্য করলেন কাউকে দেখতে পাওয়া যায় কিনা।
না পেয়ে বললেন,
কেউ নেই তো,
পায়ের আওয়াজ শুনলাম।
ঠিক আছে, আপনি এগোন, আমি একটু পিছিয়ে আপনাকে ফলো করব। কেউ যদি কাছে এসে পড়ে তাহলে আমার হাত থেকে ছাড়া পাবে না।
না না, তার দরকার হবে না, ওই যে জুতোর দোকানটা এসে গেছে, আমি ঠিক যেতে পারবো, আপনি চলে যান।
ভদ্রমহিলা সন্ত্রস্ত ভঙ্গিতে বললেন। এই সময় গাড়ির আওয়াজ শোনা গেল, তারপরে দুটো হেডলাইটকে কুয়াশা চিরে এগিয়ে আসতে দেখলেন তারা।
ভদ্রলোক রিভলভার বের করে তৈরি হলেন, কিন্তু গাড়িটা দাঁড়ালো না, সমান গতিতেই তাদের পেরিয়ে চলে গেল। দুজনেই দেখতে পেলেন গাড়িটার রং সাদা। ভদ্রমহিলা স্বস্তিতে বলে উঠলেন, না আমিও। ভদ্রলোক রিভলভার আর ঠোকালেন না, চলুন আপনাকে পৌঁছে না দিয়ে আমি ফিরব না। কয়েক পা হেঁটে ভদ্রলোক জিজ্ঞেস করলেন, আপনার স্বামী কি করতেন?
মাস্টার মশাই ছিলেন।
কিরকম বয়স ছিল?
আপনারই বয়সী।
ভদ্রলোক ঠোক গেলেন, ও উনি কি দুর্ঘটনাস্থলে মারা গিয়েছিলেন?
হ্যাঁ, পুলিশ তাই বলেছিল।
কিছু দূর যাওয়ার পর ভদ্রমহিলা বললেন,
আমি এসে গেছি, আর চিন্তা নেই।
ও বাড়িটায় তো আলো জ্বলছে না।
পুরনো বাড়ি, তোতলায় আমি ছাড়া কেউ থাকে না, তিনতলাটা বন্ধ।
চলুন আপনাকে আপনার ফ্ল্যাটে পৌঁছে দিয়ে আসি।
না না, কোনো দরকার নেই, আমি সিঁড়ি ধরে দোতলায় উঠলেই ফ্ল্যাটের দরজায় পৌঁছে যাব, আর আমার কোনো ভয় নেই।
বেশ তাহলে চলি।
হ্যাঁ অনেক ধন্যবাদ,
বলেই ভদ্রমহিলা কাঠের সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলেন। তিনি যতক্ষণ না চোখের আড়ালে গেলেন, ভদ্রলোক দাঁড়িয়ে রইলেন, তারপর নিঃশ্বাস ফেলে বাড়ির পথ ধরলেন। কয়েক পা হাঁটার পরই মনে হল কেউ যেন তার পেছনে আসছে, স্পষ্ট পায়ের শব্দ শুনতে পেয়েছেন তিনি। ঘুরে দাঁড়িয়ে লক্ষ্য করলেন, কুয়াশা এখন এমন ঘন হচ্ছে যে কাউকেই দেখতে পেলেন না। রিভলভারটা উঁচিয়ে কয়েক পা এগিয়ে যেতেই গাড়ির শব্দ কানে এলো। একটা গাড়ি যেন আসছে, কিন্তু তার হেডলাইট নেভানো। সেটা চললে তিনি দেখতে পেতেন। দ্রুত ফুটপাথের শেষ প্রান্তের দিকে চলে গেলেন তিনি। গাড়িটা রাস্তা দিয়ে বেরিয়ে যাক, তারপর তিনি যাবেন। কিন্তু সরে আসা মাত্র শব্দটা থেমে গেল। কুয়াশার এখন পাক খাচ্ছে সর্বত্র, স্ট্রিট ল্যাম্পের আলোকেও গিলে ফেলছে তারা। তিনি আবার পা ফেলতেই গাড়ির শব্দ শুনলেন, যেন গাড়িটা ওঁত পেতেছিল এক পাশে। তাকে চলতে দেখেই সক্রিয় হয়েছে, ভদ্রলোকের সমস্ত শরীরে কাঁটা ফুটল। ওই ঠান্ডায় কুয়াশায় দাঁড়িয়েও হাতের মুঠোয় ধরা রিভলভারটা ভিজে গেল। তার মনে হলো এ কোনোটা বুদ্ধিমানের কাজ হবে না। তিনি এক দৌড়ে পেছন দিকে চলে এলেন, ভদ্রমহিলার বাড়ির কাঠের সিঁড়িটা দেখতে পেয়ে পেছনে ফিরে তাকালেন না। না, কেউ নেই। তার মনে হলো একা ফিরে যাওয়া ঠিক হবে না, থানায় একটা ফোন করে সাহায্য চাইতে হবে। ফোন কোথায় পাওয়া যাবে? ভদ্রমহিলা নিশ্চয়ই সাহায্য করতে পারবেন। তিনি দ্রুত কাঠের সিঁড়ি বেয়ে ওপর উঠতে লাগলেন। ভদ্রমহিলা বলেছিলেন দোতলায় উনি একা থাকেন, অতএব ওকে খুঁজে পেতে অসুবিধা হবে না। দোতলায় উঠে পা বাড়াতে গিয়ে কোনো মতে নিজেকে সামলে নিলেন ভদ্রলোক। সিঁড়ির সামনে বারান্দা বা করিডোর বনে কিচ্ছু নেই, কাঠগুলো অনেক অনেক আগেই খসে পড়ে গিয়েছে, ও পাশের দরজাটা ভাঙা এবং অন্ধকার। সিঁড়ি দিয়ে উঠে ভদ্রমহিলা এই শূন্য দিকে হেঁটে গিয়েছেন।
স্টুডিও ঘড়িটা বলছে সময় এখন 1:40, আপনার ঘড়ির সময়টা মিলিয়ে নিতে পারেন। রূপ ঘড়ি সময়টা মিলিয়ে নিল, কত বলছে?
আমার ঘড়ি তো 1:40।
আচ্ছা যাক, ভূতের ফর্ম হরর ক্লাবের আজকের মতো সময়টা প্রায় শেষ হয়ে যাচ্ছে, একদমই শেষ হয়ে যায়নি এখনো, এখনো বেশ কিছুক্ষণ আছি আরো। তো ঠিক এই সময়টাতে আপনারা যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা এতক্ষণ সাথে থাকার জন্য। এবং আশা করি সেই সময়টা পর্যন্ত সাথে থাকবেন। আমার সাথে আছে রূপ এবং ইমতিয়াজ, সুদূর ভূতের গলি থেকে ইমতিয়াজ, এবং রূপ এসছে বাসাবো থেকে। এবং আরো যারা আছেন এই সময়টাতে ঠিক আমার সাথে, আমাদের সাথে facebook.com/radiopute এই ঠিকানায় যারা কমেন্ট করে আমাদের সাথে আছেন, তাদের কয়েকটা কমেন্ট একটু পড়ে নেই নাকি? আমি জলপাইগুড়ি ইন্ডিয়া থেকে শুনছি দুটা প্রোগ্রাম, আমার খুব প্রিয়। ওয়াও, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সাথে আরো আছেন কাইফ আল ইলাহি, আছেন অচিনপুরের রাজকুমার, আছেন অ্যাঞ্জেল নিশাত আমাদের সাথে, এমার ওসমান আছেন, সারাফ খান সাথে আছে, শেষ পর্যন্ত চিরাং পতেঙ্গা থেকে তিনি আছেন, ফেরদৌস আহমেদ আছেন নাটোর থেকে, স্বপ্নের রাজকুমার রাশেদ লিখেছেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, শুনছি রংপুর থেকে, ভালো লাগছে গাইবেন, উৎস কুমার বিশ্বাস আছেন কি ভূতকে পড়াটা তো ভূতকে পড়াটা তো বলেন না, আমি নিউজ শুনছি কি যে বললেন আসলে বুঝতে পারলাম না, আমাদের সাথে আছেন জোবায়ের ওসমান লিখেছেন জাফর ইকবালের প্রেত শুনতে চাচ্ছেন, অবশ্যই আসবে প্রেত, জাভিয়ার সান আছেন আমাদের সাথে বগুড়া থেকে শুনছেন, আকাশ রহমান আছেন আমাদের সাথে, লাকি ইসলাম আছেন, তাহিদ হাসান আছেন আমাদের সাথে, সাবির হোসেন আছেন, সাইফুল আরফাত মল্লিক, স্টিফেন কিং এর আরো ছবি শুনতে চাই, অবশ্যই আসবেন। তো এই সময়টাতে একটা মানে মজার একটা বিষয় নিয়ে কথা হচ্ছিল যে এআই জেনারেটেড হরর স্টোরিজ এরকম কিছু প্রজেক্ট আর কি হাতে নেওয়া আছে, বহু আগে থেকে এনআইটি একটা টিম আছে যারা হচ্ছে এনআইটি নাইটমেয়ার মেশিন এরকম একটা প্রজেক্ট তারা ক্রিয়েট করেছিল এবং ওয়েবসাইট আছে তাদের, ঘুরে আসতে পারেন সেখান থেকে। তো এই টিম তারা হচ্ছে একটা এআই বানিয়েছে এবং সেটা হচ্ছে ফ্রাঙ্কেনস্টাইনের জনক যে মেরি শেলি তার নামে তারা একটা কি বলা যায় এরকম একটা এআই বানিয়েছে, মানে ফিকশন রাইটিং কম্পিউটার প্রোগ্রাম এরকম একটা এআই হচ্ছে শৈলী, যেখানে হচ্ছে হিউম্যান ইনপুট থাকবে কিছু হরর স্টোরিজ এবং সেখান থেকে সেই শৈলী এআই সে হচ্ছে কিছু স্টোরি জেনারেট করবে, কিছু স্টোরি বানায় এবং এরকম বহু স্টোরি অলরেডি তারা পাবলিশ করেছে। এর ভিতরে একটা ছোট্ট একটা গল্প সেটা ট্রান্সলেট করার চেষ্টা করেছি, এটা একটু শোনাই। হ্যাঁ
আমরা কিছু আন্দাজ করতে পারছি না, কিন্তু বাইরের লিঙ্ক অনেক প্রয়োগ হচ্ছে এগুলো।
হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এবং মানে আমরা তো হচ্ছে মানে এমনি তো অনেক ক্ষেত্রেই মানে অনেক গেম আছে যেগুলোতে দেখা যায় যে এআই এত স্ট্রং থাকে এবং স্ট্র্যাটেজিক কিছু গেম আছে এআই এত সুন্দর স্ট্র্যাটেজি ক্রিয়েট করে যে হিউম্যানের পক্ষে খেলা অনেক ক্ষেত্রেই ডিফিকাল্ট হয়ে যায়। বাট যদিও আসলে মানে এআই এর ক্ষেত্রে হয়তো এটা করা অনেক ইজি, মানে স্ট্র্যাটেজিক কিছু জায়গা হয়তো হিউম্যানকে হারিয়ে দেয়, কিন্তু তারপর যেমন ফিফার কথা যদি বলেন, আমি ফিফা খেলতে অনেক ভালো লাগে, মানে আমি আসলে খুব অবাক হয়ে যাই, মানে সেখানে প্লেয়ারদের যে গ্রোথ এবং এভরিথিং এত রিয়েলিস্টিক যে আসলে খুব, এবং খেলার সময় যে মানে এআই এর যে মানে ট্যাকটিক্স চেঞ্জ করা বা সবকিছু মিলিয়ে আসলে খুব অদ্ভুত। তো যাই হোক, সেই বিষয়গুলো থেকে আমরা যেই গল্পটা বলতে চাচ্ছি সেই গল্পটা পড়ে ফেলি। হঠাৎ একটা ছায়া দেখতে পেলাম আমার ঘরের এক কোণে, ভেবেছিলাম আমার রুমমেট চলে এসেছে আর দরজা বন্ধ করছে। আমি উঠে দরজার দিকে এগোলাম, আস্তে করে বললাম হ্যালো, কোনো উত্তর এলো না, দরজা বন্ধ ছিল। আমার হৃৎপিণ্ড যেন বুক থেকে ছিটকে বেরিয়ে যাবে, দরজা খোলা, ছায়াটা ঠিক আমার সামনে দাঁড়িয়ে যেন আমার দিকে তাকিয়ে, আমি নড়তে পারছি না, আমি চিৎকার করে উঠলাম। কোন গল্প? ছোট গল্প পরমাণু ভার্সন আর কি, তো আরো আরো অনেক অনেক গল্প আছে, আমরা অবশ্যই সামনে হরর ক্লাবের এপিসোড গুলোতে নিয়ে আসলাম। আজকে একটু কি বলা যায় আপনাদের জন্য আরো নিয়ে আসবো। তো আজকে হরর ক্লাব শেষ করার সময় চলে এসছে প্রায়, তো এই সময় মানে আজকে হরর ক্লাব শেষ করবো, তবে শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি আজকে ভূত এফএম হরর ক্লাবে ভূতিকার হরর সিরিজ ড্রাকুলার ফার্স্ট সিজন শেষ হলো। তো আপনার ভালো লাগা খারাপ লাগা যে কোনো কিছু আপনারা অনেকে জানিয়েছেন ফেসবুক বা ফোন কাজ এর উপর, এই ঠিকানায়
প্রতিফলন হওয়ার ক্লাবের পোস্টের নিচে কমেন্ট করে, এবং আপনার আরো কোনো মতামত থাকলে আপনার নিজের লেখা গল্পটি প্লিজ পাঠিয়ে দিন আমাদেরকে foodsitmatter@foodsit.fm এই ঠিকানায়। আমরা আপনার লেখাকে সম্মান জানিয়ে সে লেখাটা পড়ার চেষ্টা করি। তো সেই ভাবে যদি আপনার নিজের লেখা গল্পটা শুনতে চান অবশ্যই আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন এবং আমাদের স্টুডিওতেও চলে আসতে পারেন আপনার হরর ক্লাব নিয়ে। তো সেই প্রত্যাশায় আজকের মতো শেষ করবো। শেষ করবো কি দিয়ে শেষ করবো? যেটা দিয়ে শেষ করবো অদ্ভুত গল্প হচ্ছে, হ্যাঁ আমরা বলবো আনসেন্সর্ড স্টোরি অফ দ্য উইক। আজকের আনসেন্সর্ড স্টোরি অফ দ্য উইক শুনতে শুনতে আমরা বিদায় নিচ্ছি, বাড়ির দিকে পথ ধরবো। এতক্ষণ সাথে ছিল রূপ এবং ইমতিয়াজ, অনেক অনেক ধন্যবাদ এত কষ্ট করে স্টুডিওতে আসার জন্য, স্টুডিওতে বসে একসাথে এই শোটা উপভোগ করার জন্য।
ধন্যবাদ আমাদেরকে আজকে মানে এই লাস্ট এপিসোডে এই সিজনে আনার জন্য, মানে খুব এনজয় করলাম।
ভূতিকার ড্রাকুলার অনেকে হয়তো নতুন যারা শুনছেন বা এইমাত্র যিনি টিউন ইন করলেন তিনি হয়তো ভাবতে পারেন আজকে শেষ হয়ে গেল। তো যাই হোক, সামনে অবশ্যই হরর সিরিজ ড্রাকুলার সিজন টু আসবে, কবে আসবে সেটা জানিয়ে দেওয়া হবে। নেক্সট দুই তিনটা ভূতিকা খুবই ইন্টারেস্টিং হবে, নতুন একটা সিরিজ শুরু হওয়ার আগে নেক্সট দুই তিনটা ভূতিকা খুবই ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কিছু গল্প নিয়ে আসছি। তো আশা করি সে পর্যন্ত সবসময় নবতারুণ্যে উন্মাদিত হওয়ার সময়গুলোতে অনেক মজা দিত। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি আনসেন্সর স্টোরি অফ দ্য উইক, দেন বন জোভির গিভ লাভ আ ব্যাড নেম, এবং এর মাধ্যমে শেষ হয়ে যাচ্ছে আজকের ভূতাসম হরর ক্লাব। সবাইকে অনেক অনেক ভালোবাসা, বিদায়।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন আর জানতে চাইলাম না, কারণ আমি জানি আপনি সবসময় ভালো ভালোই থাকেন। আমি বিপ্লব, আমার বাসা রাজশাহী শহর থেকে অনেকটা গ্রামের দিকে। আমাদের গ্রামে অনেক বড় আমবাগান আছে, এই আমবাগানগুলো অনেক পুরনো আর আম গাছগুলো অনেক পুরনো। বাগানে দিনের বেলাও অন্ধকার, এই আমবাগান নিয়ে অনেক ঘটনা আছে। আজ আমি রাসেল ভাই আপনাকে আমাদের এই আমবাগান নিয়ে একটি ঘটনা শোনাবো। আমার এই ঘটনা যদি আপনি শেয়ার করেন আরও ঘটনা শোনাবো, জানি না এই ঘটনাটি আপনার কেমন লাগবে। ঘটনাটি ঘটে আমাদের গ্রামের এক দাদার সাথে। দাদাকে আমার গ্রামের সবাই চিনে, দাদার নামটি হচ্ছে জোড়া দাদা, এবং এই ঘটনাটি কম বেশি আমাদের এলাকার সবাই জানে। ঘটনাটি একদম সত্য ঘটনা। দাদা আমের সময় আমবাগান পাহারা দিত সারা রাত ধরে। দাদা অনেক সাহসী, তাই দাদা একা একা বাগানে আম পাহারা দিত। আম বাগানের পাশে ছিল একটি ছোট্ট লিচু বাগান। ঘটনাটি ওই লিচু বাগান নিয়ে। ঘটনাটি ঘটে আজ থেকে 7 বছর আগে। সেই বছর লিচু বাগানে পাহারার জন্য কোনো পাহারাদার পাওয়া যাচ্ছিল না, তাই দাদাকেই ঠিক করা হলো। দাদা রাজিও হলো, কিন্তু এই প্রথম লিচু বাগানে একাই পাহারা ঠিক করা হলো। প্রতিবার 2-3 জন পাহারাদার থাকে, তারপরও ভয় ভয় লাগে। দাদা এই সব কিছুই মনে করলো না, আর আমবাগানে 2 জন পাহারাদার রেখে তারা পাশের লিচু বাগানটিতে পাহারা দেওয়ার জন্য রাজি হয়ে গেল। তবে রাসেল ভাই একটি কথা না বললেন না, সেটা হলো রাতে বাগানে পাহারা দেওয়াটা মোটেও কোনো সাধারণ ব্যাপার না। প্রতিটি পাহারাদারই সাহসী হয়। তাছাড়া গভীর রাতে খোলামেলা নির্জন বড় গাছের নিচে একা একা বসে থাকাটা একটা অন্য রকমের অনুভূতি, একটা অন্য রকমের সাহসের প্রয়োজন। বাগানে টুকটাক ঘটনা সারা রাতই চলে, যেমন গাছ থেকে হঠাৎ আম পড়ার শব্দ, শব্দ শুনে গাছের নিচে যে একটিও আম না খুঁজে পাওয়া, গভীর রাতে কাউকে দূর থেকে হেঁটে আসতে দেখা, আবার সামনে কাউকে অন্ধকারে দাঁড়িয়ে থাকতে দেখা, লাইট জ্বালানোর সাথে সাথে আবার কাউকে না দেখা, এমনই সব ভয়ের কিছুকে জয় করে থাকতে হয় প্রতিটি পাহারাদারকে। কিন্তু দাদার সাথে যেটা ঘুরেছে এটা একদমই আলাদা। এই ভয় তো সেই বুঝবে যার সাথে এই ঘটনা ঘটেছে। আমার দাদা অনেক সাহসী থাকা সত্ত্বেও সেই ভয়টি থেকে সে নিজেকে রক্ষা করতে পারেনি, কারণ তার সাথে যেটা ঘটেছে সেটা সম্পূর্ণই অস্বাভাবিক। আমি আর কথা না বলিয়ে ঘটনায় যাই। ঘটনার দিন ছিল রবিবার। রাতে খাওয়া দাওয়া শেষ করে দাদা বাগানে আসে। রাত তখন 10টা থেকে 10:30। দাদা লিচু বাগানে বিশ্রাম নেওয়ার জন্য ছোট্ট করে একটা টেবিলের মতো বাঁশের মাচান ছিল। দাদা ওই মাচান বসে বিশ্রাম নিচ্ছিল। গাছে পাকা লিচু থাকায় দাদা বেশিক্ষণ বিশ্রাম নিতে পারলো না। দাদা উঠে দাঁড়ালো এবং এ গাছ ওকাছে টর্চের আলো দিয়ে লাইট মারতে থাকলো। এইটাই ভেবে যে গাছে কোনো ভাগুর লিচু খাচ্ছে কিনা এটা দেখার জন্য, যেটা কখনোই এই বাগানে কেউ পড়েনি কোনোদিন। কিন্তু দাদার সাথে এমন কিছু ঘটবে দাদা তো এটা কখনোই ভাবেনি। দাদার সাথে এখন যেটা ঘটতে চলেছে সেটার জন্য দাদা মোটেও প্রস্তুত ছিল না। দাদা এই গাছ ও গাছ লাইট মেরে বেড়াচ্ছে। হঠাৎ একটি লিচু গাছে লাইট মারতেই দাদা চমকে যায়। দাদা দেখে গাছের ডালে একটি মেয়ে শুয়ে আছে সাদা শাড়ি পরে। মেয়েটার চুলগুলো সে ছেড়ে দিয়ে শুয়ে আছে এবং বড় বড় চোখ দিয়ে দাদার দিকে তাকিয়ে আছে। মেয়েটির চোখগুলো ছিল লাল টকটকে, বড় বড় চোখ দিয়ে যেন দাদাকে গিলে খাবে। দাদা ভীষণ ভয় পায় এবং কাঁপা কাঁপা কণ্ঠে দাদা বলে উঠে, কে ওখানে? কে? দাদার কথা শেষ না হতেই মেয়েটা গাছের ডাল থেকে এক লাফ দিয়ে দাদার গায়ের উপর এসে পড়ে। দাদা অনেক জোরে চিৎকার দেয়, বাঁচাও! এই বলে তারা মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। দাদার চিৎকার শুনে আমবাগানে থাকা দুইজন পাহাড়কার ছুটে আসে সাথে সাথে। তারা দাদাকে মাটিতে পড়ে থাকতে দেখে তারা দাদাকে মাটি থেকে তুলে অজ্ঞান অবস্থায় দাদাকে নিয়ে যায় দাদার বাড়িতে। দাদার বাড়ির লোকজনকে বলেন দাদা একটি চিৎকার দেয়, আমরা দুইজন ছুটে যেয়ে দেখি দাদা মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে।